الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় প্রিয় ভাইরাও মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলোতে আপনাদের সুস্বাগতম সুবহানাল্লাহ এই অনুষ্ঠানে আমরা জানতে পারি ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা ইসলাম যে আমাদেরকে আলোকিত করেছে সৌন্দর্যমণ্ডিত করেছে আসলে ইসলামের প্রতিটি কাজই হচ্ছে সুন্দর আর আলোকময় প্রতিটি কথা প্রতিটি কাজ প্রতিটি পদ এমনকি ইসলামের কোনো আমল নেই যা মানুষকে আলোকিত করেনি আর আমাদের এই আলোচনা আমাদের এই অনুষ্ঠানের আলোচ্য বিষয় হচ্ছে ইসলামের আলো আসুন আমরা প্রথমেই দরুদে পাকের ফজিলত শ্রবণ করে নিই উন্নীত রয়েছে সরকার দু আলাম নূরে মুজাসসাম রাসূলে মুহতাশাম হুজুর তাজদারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর 100 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার দুই চোখের মাঝখানে লিখে দেন এই ব্যক্তি মুনাফিকি এবং জাহান্নামের আগুন থেকে মুক্ত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর তাকে কিয়ামতের দিন শহীদগণের সাথে রাখা হবে সুবহানাল্লাহ প্রিয় ভাইরা ও মাদানী দর্শকবৃন্দ কত বড় সৌভাগ্যের বিষয় রয়েছে এটা যে আল্লাহ তাআলা আমার কপালে লিখে দিবেন যে ব্যক্তি মুনাফিকি থেকে জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে সুবহানাল্লাহ এইটাই হচ্ছে একটি উত্তম আমল আর হ্যাঁ মাদানী দর্শকবৃন্দ আজকের আলোচ্য বিষয় উত্তম আমল ইসলামের আলো অনুষ্ঠানে আমরা উত্তম আমল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আসুন অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নিই কেননা মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম উত্তমই উত্তম হ্যাঁ উত্তম আমল এটা একটা উত্তম আমল নিয়ত করা আসুন আমরা নিয়ত করে নিই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সওয়াব হাসিলের জন্য ইলমে দ্বীন অর্জনের জন্য আমাদের পিতামাতার ইসালের সওয়াবের জন্য আমরা আজকের এই অনুষ্ঠান শুনব দেখব আমি আপনাদেরকে অনুরোধ করব না শুধু আমাদের কথাগুলোই শুনবেন বরং আমাদের ইচ্ছে হচ্ছে এটাই আপনাদের কথাও আমরা শুনি আজকে আমাদের আলোচ্য বিষয় ইসলামের আলোর এই অনুষ্ঠানে উত্তম আমল উত্তম আমল সম্পর্কে আপনি কিছু বলুন
বিসমিল্লাহির রহমানির রহিম উত্তম আমল প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক তাকে অবলম্বন করা ফলো করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে যা ইরশাদ করেছেন উত্তম আমল সম্পর্কে হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আমল সম্পর্কে অনেক উৎসাহিত করেছেন
আচ্ছা
পুরো সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে 10টি জায়গা স্থান এমন রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেক আমল সম্পর্কে উৎসাহিত করেছেন বান্দাদেরকে
উত্তম আমল করার জন্য
জি উত্তম আমল যাতে বান্দারা করে উৎসাহিত করেছেন এবং তাদের প্রতিদানও বলেছেন যারা উত্তম আমল করে ভালো কাজ করে শরীয়ত ভিত্তিক কাজ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি প্রতিদান দান করবেন
না শুধু উত্তম আমলের উদ্বুদ্ধ করেন বরং উত্তম আমলের প্রতিদান বিনিময় জাযা
জি এটা সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেছেন যেমন সূরা কাহাফের 107 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ান করেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা
সুবহানাল্লাহ
নিশ্চয় যারা ঈমান এনেছে এবং উত্তম আমল করেছে বা ভালো আমল করেছে আমিলুস সালিহাত তো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা তো তাদের জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস
এই হ্যাঁ
আমি জান্নাতে 7টি স্তর রয়েছে এর মধ্যে সবচেয়ে উঁচু স্তর হলো জান্নাতুল ফিরদাউস যেখানে নবীগণ রাসূলগণ আলিয়া কেরামগণ থাকবেন সে স্তর হলো গিয়ে জান্নাতুল ফিরদাউসের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনার পর যারা নেক কাজ করবে, সৎ কর্ম করবে, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস।
সুবহানাল্লাহ।
আর এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 277 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সলাতা ওয়া আতুজ যাকাতা লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কর্ম করেছে, উত্তম আমল করেছে, আকামুস সালাতা এবং যারা নামাজ কায়েম করেছে, বা আতুজ যাকাতা এবং যাকাত দিয়েছে, তো লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তো তাদের প্রতিদান তাদের রবের নিকট রয়েছে।
আল্লাহ আল্লাহ সুবহান। প্রিয় মাদ্রাসা দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম কুরআনুল কারীমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই বাণীসমূহ, যে আল্লাহ তাবারক ওয়া তাআলা উত্তম আমলের কি জাযা দিবেন, উত্তম আমলের কি বিনিময় দিবেন। একদিকে তো উদ্বুদ্ধ করেন আল্লাহ তাআলা, এরই পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা দিয়েছেন যারা উত্তম আমল করবে, নেক আমল করবে, ভালো কাজ করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। আর জান্নাতুল ফেরদাউসে কে থাকবেন? যেখানে আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন, আম্বিয়ায়ে কেরাম আলাইহিম
সালাম,
সাহাবায়ে কেরাম আলাইহিম
সালাম, ওয়া আমিলুস সলিহাত ওয়া আকামুস সলাতা ওয়া আতুজ যাকাত, কে যারা নেক আমল করেছে, উত্তম আমল করেছে, এবং এর সাথে সাথে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা নামাজের কথাও আলাদা ভাবে বয়ান করেছেন, আকামুস সলাতা যারা নামাজ কায়েম করে বা আতুজ যাকাত। এখন প্রশ্ন হলো ওয়া আমিলুস সলিহাত, যারা উত্তম আমল করে, সৎ কর্ম করে, এর মধ্যে তো নামাজও আছে,
নামাজও আছে,
যাকাতও আছে,
এক্সট্রা ভাবে কেন বর্ণনা করলেন?
এক্সট্রা ভাবে নামাজেরও আলোচনা করলেন, যাকাতেরও আলোচনা করলেন। এর কারণ হলো, মুফাসসিরিনা কেরামগণ বলেন, এর কারণ হলো কারণ এখানে নামাজ এবং যাকাতের গুরুত্বপূর্ণটা বোঝানোর উদ্দেশ্য।
আচ্ছা আচ্ছা, এখানে গুরুত্বকে বাড়িয়ে দেওয়া হলো মূল মকসাদ।
কারণ নামাজ আর যাকাত হলো ইসলামের স্তম্ভ। সর্বপ্রথম হলো গিয়ে নামাজ যাকাত,
ঈমানের পর নামাজ,
ইমান তো আছেই, প্রথমে তো ইন্নাল্লাযীনা আমানু,
যারা
ঈমান এনেছে, আল্লাহ তাআলা সর্বপ্রথম ঈমানের কথাটা বলেই দিয়েছে।
মাশাআল্লাহ। প্রিয় ভাই আমাদের দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম আজকের আলোচ্য বিষয় নিয়ে, যে উত্তম আমলের প্রতিদান কি রয়েছে আর তার প্রতিদান হচ্ছে জান্নাত। আপনি আজকের আমাদের আলোচ্য বিষয় উত্তম আমল, এই বিষয়ে কিছু মাদানি ফল।
বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। জি আলহামদুলিল্লাহ, আজকে আমাদের যে বিষয় উত্তম আমল, এটাকে আমরা যদি বা উত্তম আমল বলে এখানে আমরা বিষয় নিয়েছি, এটাকে আমরা বিভিন্ন বলতে পারি যে নেক আমল, আবার এটাও বলতে পারি আল্লাহ তাআলার পছন্দনীয় আমল। কারণ প্রত্যেক ওই আমল যা আল্লাহ তাআলা পছন্দ করেন তা অবশ্যই উত্তম আমল। তো উত্তম আমল সম্পর্কে আমরা যদি কোরআন হাদিসের দিকে দেখি, তার মধ্যে এভাবে রয়েছে যে যে কাজটি যদিও বা কি হয় কম হয়, কিন্তু এটা যদি সদা সর্বদা হয়।
আচ্ছা,
আমি এটা কোরআন হাদিসে একটা সারমর্ম বলছি, হাদিসে পাক এরকম সারমর্ম, এরকম যার সারমর্ম এটাই যে যে কাজটি আপনার সদা সর্বদা করা হয়।
আচ্ছা,
যেমন মনে করেন একটি ইবাদত কোরআনে পাক তিলাওয়াত কম করে, কিন্তু সে সদা সর্বদা করে, এটাকে দায়েম করে,
কন্টিনিউ
কন্টিনিউ
ধারাবাহিক বজায় রাখে, এটাই উত্তম আমল।
এটা হচ্ছে উত্তম আমল অন্তর্ভুক্ত।
তার মানে হচ্ছে এটা যে আমলটা ছোট হোক,
জি
অল্প হোক, ফর এক্সাম্পল আমি প্রতিদিন 100 বার দুরূদ শরীফ পাঠ করি, কিন্তু এটা যেন প্রতিদিন করি, তাহলে এটা উত্তমের মাঝে অন্তর্ভুক্ত।
অবশ্যই,
জি।
তো এভাবে আমরা যে কোনো কাজ যখন করব, সেই কাজকে যদি আমরা উত্তম আমলের কি করতে চাই, সুমার করতে চাই, সামিল করতে চাই, তাহলে আমাদের করতে হবে কি, যে কোনো কাজ, যে কোনো নেক কাজ যদিও বা ছোট হয়, এটাকে আমরা কন্টিনিউ করা,
কন্টিনিউ করা,
এক তো এটা। দ্বিতীয়ত, উত্তম আমল সময় কিন্তু অনেক সাহাবা ইকরাম আলাইহিম রিদওয়ান ওনারা সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট জিজ্ঞাসা করেছেন,
জানতে চেয়েছেন,
জানতে চেয়েছেন।
হ্যাঁ, মানে দর্শকবৃন্দ, আপনাদের হয়তো আজকের এই অনুষ্ঠান দেখি, উত্তম আমল বিষয়টা দেখে আপনাদের হৃদয়ের মাঝে হয়তো বা এটা প্রশ্ন থাকছে যে উত্তম আমল কোনটা, ইসলামের মাঝে উত্তম আমল
কোনটা
কোনটা, এটা অবশ্যই আপনার বিবেকে নাড়া দিতে পারে, জানার ইচ্ছে রাখতে পারে। আজকে আপনার এই অনুষ্ঠানের মাঝে ইনশাআল্লাহ তাআলা জানতে পারবেন উত্তম আমল গুলোর মাঝে কোন কোন বিষয়টি উত্তম রয়েছে। জি,
তো আমি যেটা বলছিলাম, তো উত্তম আমল আল্লাহ তাআলার নিকট পছন্দনীয় যা, এগুলো কিন্তু উত্তম আমল, আর নাহলে আল্লাহ তাআলার দরবারে কেন পছন্দনীয়? তো এক হাদিসে পাকে এভাবে আসছে যে সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এর নিকট প্রশ্ন করা হলো যে ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি আল্লাহ তাআলার নিকট পছন্দনীয়। তখন সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, ওয়াক্ত মতো নামাজ আদায় করা,
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ,
সময় মতো নামাজ আদায় করা। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি? আবার জিজ্ঞেস করলেন। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন, মাতা পিতার সাথে সদ্ব্যবহার, বিরুল ওয়ালিদাইন,
সুবহানাল্লাহ।
এরপর আবার জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটি? এরপর বললো, জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। তো এই যে এই আমলগুলি আমরা যদি দেখি, এগুলো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ
পর্যায়ক্রমে চলে আসছে।
যেমনকি প্রথমটা কি, ওয়াক্ত মতো নামাজ পড়া। তাহলে নামাজের গুরুত্ব কতটুকু, যে এই নামাজকে আল্লাহ তাআলা মহব্বত করার আমলের মধ্যে
সর্ব উত্তম আমল হচ্ছে এটা যেটা ফরজ বান্দার উপর, নামাজ, রোজা, হজ, যাকাত, যার উপর ফরজ হয়। অর্থাৎ সর্ব উত্তম আমল হচ্ছে সেটাই যেটা আমার উপর পর্যায়ক্রমে ফরজ হিসেবে আসবে।
যা ফরজ হয়েছে একটা বান্দার উপর, নিশ্চয় এগুলো তো করা আবশ্যক,
আবশ্যক,
এটা করতেই হবে। এটা যদি না করে মাস সে গুনাহগার হবে,
গুনাহগার হবে।
আল্লাহ তাআলার দরবারে সে কখনো পছন্দনীয় বান্দা হতে পারে না।
কারণ সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে ফরজকে আদায় করা। আমাদের এখানে দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ আমাদের কিছু দর্শক আমাদেরকে কল দিয়েছেন, কিছু কল চালিয়ে দিন।
নারায়ণগঞ্জে আমি থাকি, নবীর আলী ভাই, আমি চ্যানেলটা দেখে খুব ভালো লাগে, এই কারণে একটু দোয়া চাইছিলাম।
আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে ক্ষমা করে দিক। পরবর্তী কল।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
মোহাম্মদ মুশতাক আত্তারি সিলেট থেকে আলোচ করছি। মাশাআল্লাহ, মারহাবা। মাদানী চ্যানেলের অনুষ্ঠান ইসলামের আলো খুবই সুন্দর, অনেক ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এই অনুষ্ঠান থেকে আমরা শুনতে পারি, জানতে পারি। আমি আজকে জানতে চাচ্ছি যে একটা কোন আমল উত্তম রয়েছে বা কোন ইবাদত কি আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়।
মাশাআল্লাহ, আপনার এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি, আপনার হয়তো শুনতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আরো শুনতে থাকুন যে উত্তম আমল আল্লাহ তাআলার কাছে কোনটি রয়েছে। জি, পরবর্তী কল।
আমি মোহাম্মদ আতিক চট্টগ্রাম থেকে বলছি। মাশাআল্লাহ, মাদিনী চ্যানেল অনুষ্ঠান চলছে, অনেক ভালো লাগছে। আমার একটা জানার ই ছিল, সেটা হলো যে আমরা খানা খেয়ে থাকি সকালে এবং বিকালে রাতকে, তো ইসলামে এই খানার ব্যাপারে কি বলা হয়েছে, কিভাবে খানা খাওয়া সুন্নাত, কি কি রয়েছে, যদি এগুলা নিয়ে কিছু আলোচনা করতেন।
মাশাআল্লাহ, মারহাবা আতিক ভাইকে অত্যন্ত মোবারকবাদ। আসলে খাবার এটা এমন একটি ইবাদত যা সকল নবী রসুলদের সুন্নতে মুবারক। কারণ পৃথিবীতে এমন কোন নবী এবং রসুল আসেননি যিনারা খাবার খাননি। বিধায় প্রত্যেক নবী এবং রসুলের সুন্নতে মুবারকা হচ্ছে খাবার খাওয়া। তবে হ্যাঁ, সেই খাবারের পদ্ধতি হতে হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক। আর সেই সুন্নত মোতাবেকটা কি, কিভাবে বলা হয়েছে কিতাবের মধ্যে যে হালাল রুজি সম্পর্কে, যখন কোন ব্যক্তি হালাল রুজির এক লোকমা পেটে দেয় তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই ব্যক্তির গুনাহকে ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। এবং যদি কেউ হারাম নিয়ে মারা যায় তো সে জাহান্নামে যাবে, বিভিন্ন বর্ণনা এসেছে। তার মানে উত্তম একটি আমল হালাল রুজি খাবারের প্রসঙ্গে। আলহামদুলিল্লাহ, শেখ তরিকা তামির আলী সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার একটি বই রয়েছে, খাবারের ইসলামের পদ্ধতি। আমি মাদানী দর্শকবৃন্দকে অনুরোধ করবো যে এটা ডিটেইলস একটি বিষয় রয়েছে, এটাকে জানার জন্য সুন্নত নিয়মাবলী জানার দেখার জন্য সেটা অবশ্যই আপনি পাঠ করুন।
এখানে যে একটা জিনিস অ্যাড করব যে আমরা যদি দেখি যে আল্লাহ তাআলা বান্দার যে কাজগুলোকে মহব্বত করে, অর্থাৎ একটি কাজ করার কারণে বান্দাকে আল্লাহ তাআলা
মহব্বত করে,
তাহলে কেন করে সেই কাজটা আল্লাহ তাআলার দরবারে
পছন্দনীয়?
তো সেই কাজটা যখন আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয় তো নিশ্চয়ই সেটা একটা উত্তম আমল অন্তর্ভুক্ত। এখন কথা হচ্ছে আমার খানা খাওয়া, এটাকে আমি কেন উত্তম আমল বলতে পারি আর কখনো উত্তম আমল হবে? মনে করুন কোরআনে পাকে আল্লাহ আযযা ওয়াজাল ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। এই আয়াতের প্রেক্ষাপটে আমরা যদি দেখি সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নত মুবারাকাকে যদি আমরা নিজের মধ্যে গড়ে নিই, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তিবা যদি করি প্রতিটি কদমে কদমে, তাহলে আল্লাহ তাআলা আমাকে মহব্বত করবে।
সুন্নতে অনুসরণের মধ্যে আসলে কল্যাণ রয়েছে।
আচ্ছা,
ওনার কথাকে আমি সমর্থন দিয়ে একটা হাদিস মোবারকা পেশ করব। আমাদের নবী করিম রাসূল আরবি হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম সুন্নাত সম্পর্কে উৎসাহিত দিতে গিয়ে,
উৎসাহ প্রদান করতে গিয়ে
তাদের উম্মতকে বলেছেন যে মান আহাব্বা সুন্নতি
হায় হায় হায়
ফাকাদ আহাব্বানি,
হায় সুবহানাল্লাহ,
কে যে আমার সুন্নতকে ভালোবাসলো সে মূলত আমাকে ভালোবাসলো,
হায় সুবহানাল্লাহ।
ওয়া মান আহাব্বানি এখনো শেষ হয় নাই, ওয়ামান আহাব্বানি আজ আমাকে ভালোবাসলো, কানা মাআইয়া ফিল জান্নাতি, তো সে আমার সাথে জান্নাতে থাকবে।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
জান্নাত কোনটা? জান্নাতুল ফিরদাউস। কারণ পুরো আমি আয়াত মুবারাকা বলেছি,
সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথেই থাকবে, তাহলে সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেই জান্নাতে থাকবে সেই জান্নাতে থাকবে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতুল
ফিরদাউস থাকবে। প্রিয় আলাইকুম দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আমলিয়াতের মাঝেই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সঙ্গ অবলম্বন করা যায়, অর্থাৎ জান্নাত ফেরদৌসে যাওয়া যায়। হ্যাঁ, এই ব্যাপারে হাদিসে পাকের মধ্যে আসছে, একদা প্রিয় আকা সরকারে দু আলম নূরে মুজাস্সাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইসলামের মধ্যে উত্তম আমল কোনটি, ইসলামের মাঝে উত্তম আমল কোনটি কোনটি? আসলে সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এমন এক সত্তা, এমন এক ব্যক্তিত্ব, মাঝে ছিল দর্শকবৃন্দ, এই বিষয়টা মনে রাখবেন। আমরা হাদিসে পাকে এরকম কিন্তু অসংখ্য প্রশ্ন পাই যে ইয়া রাসূলুল্লাহ সবচেয়ে উত্তম কোনটা, সবচেয়ে বেস্ট কোনটা, ভালো কোনটা। মুহাদ্দিসিনে কেরাম কিতাবে লিখেছেন যে রোগী দেখে ট্রিটমেন্ট দেয়া, অর্থাৎ হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কেউ প্রশ্ন করত, ওই প্রশ্নকারী ব্যক্তির মাঝে যে বিষয়টা ঘাটতি থাকত, কম থাকত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেই বিষয়টাতে উদ্বুদ্ধ করতেন। যদি কারো মাঝে পিতা মাতার খেদমতের বিষয়টা কম ছিল, তখন হুজুর ইসলাম সেদিকে ইঙ্গিত করতেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রিয় নবী মাহবুবে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অথরিটি, ক্ষমতা, পাওয়ার দিয়েছেন যে ওই মুসলমানের দিলের মধ্যে কি সেটা জানতে হুজুর সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম।
তো সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন যে ইসলামের মাঝে উত্তম আমল কি, তখন সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, মুসলমানকে সালাম দেওয়া, সালাম দেওয়া এবং মুসলমানকে খাবার খাওয়ানো। এবং এটা বিভিন্ন হাদিসে পাকের মধ্যে, মিশকাতুল মাসাবি, সিয়াসিতে বিভিন্ন হাদিসে পাকের মাঝে রয়েছে। প্রিয় ইসলাম ভাইরা ও মাদ্রাসা দর্শকবৃন্দ, নিঃসন্দেহে সালাম এটি একটি উত্তম আমাল, কিন্তু আজ আপনি আমি আমরা কি এই সালামের প্রচলন ঘটাই? সুবহানাল্লাহ, কুরবান যান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবা ইজামের প্রতি। এই উত্তম আমলকে করার জন্য ইসলামের দ্বিতীয় খলিফা খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববী শরীফে ফজর নামাজ আদায়ের পর আরেক সাহাবী বললেন, চলো বাজারে যাই। তো বাজারে গিয়ে ঘুরে আসলেন, আসার পর দ্বিতীয় দিন আবার বললেন, চলুন বাজারে যাই। বলার পর ওই সাহাবী রাসূল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো গতকালকে আপনার সাথে গেলাম বাজারে, কিন্তু কোনো কিছু জিজ্ঞাসা করলেন না, ক্রয় করলেন না, শুধু শুধু আপনি বাজারে গেলেন, ঘুরে চলে আসলেন। কুরবান যান আমার নবীর সাহাবায়ে কেরামের প্রতি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা ইরশাদ করলেন, হে ভাই, আমি বাজারে এই জন্য যাই যে সেখানে আমি মুসলমানকে সালাম প্রদান করব।
আল্লাহ, সুবহানাল্লাহ।
দেখেন প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, সাহাবায়ে কেরাম আলিমদের খলিফাতুল মুসলিমিন, যিনারা জান্নাতের বেহেশতের সার্টিফিকেট প্রাপ্ত, সুসংবাদ প্রাপ্ত, তিনারা এই উত্তম আমল করার জন্য, অনলি উত্তম আমল করার জন্য, শুধুমাত্র সালাম প্রদানের জন্য বাজারে গমন করতেন। আর আজকে আমাদের অভ্যাস কি, মুসলমানের সাথে ধাক্কা খাচ্ছি, তারপর সালাম মুখ দিয়ে বের হয় না।
আর এই কারণে যে আপনার পরিস্থিতি এমন হয়ে গেছে, সালাম বিলুপ্ত হওয়ার কারণ, অর্থাৎ সালামের যে রীতি ছিল মুসলমানদের মধ্যে, এটা যত কম আমি কি তোমাদেরকে এমন আমল দেখিয়ে দিব না যার মাধ্যমে তোমাদের মধ্যে পরস্পর মহাব্বত বৃদ্ধি হবে? তখন বলে, ইয়া রাসূলুল্লাহ, কেন না? তো সরকার সাল্লাল্লাহু তাআলা ইসলাম তখন ইরশাদ করলেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা পরস্পর সালাম কি করো,
প্রদান করো, আদান প্রদান করো।
তো এই সালাম এটা এমন একটা জিনিস যার মাধ্যমে আমরা একে অপরকে মহাব্বত আমাদের মধ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করে দিবেন।
আরাফাত ভাই আপনি যে হাদিস বলেছেন এই হাদিসটাই আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষায় এভাবে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কওলা উবুদুর রহমানা ওয়া আফশুস সালাম।
আচ্ছা,
রহমান আজ্জা ওয়া জালের ইবাদত করো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত করো আর সালামের প্রসার ঘটাও। আর আমার আরাফাত ভাই যেটা বলেছেন তা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে উৎসাহ করছেন ওই ওই কথাটাই আরবিতে এভাবে বলেছেন, আমরা বরকত নেওয়ার জন্য তাও শুনিনি। যখন থেকে ইল অর্জন করার জন্য উত্তম আমল সম্পর্কে জানার জন্য অনেক উৎসাহ থাকতেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আফসুস সালামা বাইনাকুম, পরস্পরের মধ্যে
এখন আজকের আমাদের সমাজে আরাফাত ভাই যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যদিও বা আমরা আমাদের শিক্ষককে মুরব্বীদেরকে সালাম দিই তখন কিন্তু আমাদের আরেকটি বিষয় যে আমি আমার ঘরের যারা সদস্য তাদের কিন্তু সালাম দিই না। যেমন ছোট ভাই বড় ভাইকে সালাম দিতে লজ্জা করে, বাবাকে ছেলে সালাম দিতে লজ্জা করে, ছেলেকে বাবা সালাম দিতে, মাকে সালাম দিতে, ভাই বোনকে বোন ভাইকে সালাম দিতে, স্বামী স্ত্রীকে সালাম দিতে বলে স্বামীকে সালাম দেবে, স্ত্রী বলে স্ত্রীকে, ব্যাপারটা কেমন দাঁড়িয়ে গিয়েছে?
আসলে পরিবেশ
পরিবেশ
আগে তো সন্তান ও বাবাকে সালাম দিত, কিন্তু এখন তো সন্তান ও শরম পায় সালাম দিতে,
লজ্জা পাচ্ছে। আর এই যে ব্যাপারটা দেখুন, সালাম মানে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ তাআলা আপনার প্রতি শান্তি বর্ষণ করুন,
দোয়া
করছি।
দোয়া
আমরা আরেকজনের কাছে হুজুরের কাছে টাকা দিয়ে বলি হুজুর দোয়া করিয়েন চাই, আর বাস্তবিক ক্ষেত্রে দেখুন পিএসএমের মানে কি দর্শক বৃন্দ, যে আমরা নিজের আজকে সে সালাম সে দোয়া করতে পারছি না। আরে এর চেয়ে উত্তম কার দোয়া বলা হয়েছে যে তিন ব্যক্তি দোয়া কেন তাহলে ফিরিয়েছেন না, পিতা মাতার দোয়া সন্তানের জন্য। কিন্তু আমি বলবো ওই পিতা মাতাকে যারা আজকে সন্তানকে সালাম দিতে লজ্জা বোধ করেন, তারা আপনি সন্তানের জন্য কি আপনি দোয়া করতে চান না? যদি চান আমি বলবো আপনি শুরু করে দিন সালাম। বলা হয়েছে যে ঘর প্রবেশ করার সময় সালাম প্রদান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ঘরের মধ্যে রহমত বর্ষণ করেন। তো প্রিয়া মাদানী দর্শক বৃন্দ, আজকে আমি বিশেষভাবে এই বিষয়টা আপনাদেরকে উত্তম আমল যেহেতু আমাদের বিষয় আর এই উত্তম আমলের মাঝে একটি অন্যতম উত্তম আমল হচ্ছে সালাম, আমরা যেন একে অপরকে ভাই বোনকে বোন ভাইকে, আমাদের দেশে একটা প্রচলন আছে শুধুমাত্র যারা ঊর্ধ্বতন কর্মকর্তা তাদেরকে সালাম দেবে, ঠিক না? যাদের কোটি কোটি টাকা আছে, দরিদ্র যারা তারা সালাম দেবে।
এই সালাম আমরা যদি দেখতে যাই, আপনি যে সালামের কথা বলতেছেন এটা কি আসলে কি ওনাকে সালাম দিল এই জন্য যে সে সালামের অধিকার রাখে হক রাখে আমার মুসলমান ভাই সে হিসেবে দিচ্ছি, না অন্য কোন
উদ্দেশ্য আছে?
এটা কি আসলে
যদি অন্য কোন উদ্দেশ্য থেকে থাকে তাহলে নিঃসন্দেহে সেটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে যদি অহংকার থেকে থাকে। আর যদি হ্যাঁ এটা তখনই হবে, হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস আসতে পারে যে সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোটদেরকে সালাম দিয়েছেন, বড়দেরকে সালাম দিয়েছেন, বলা হয়েছে যে চলন্ত ব্যক্তি সে যে দাঁড়িয়ে আছে তাকে সালাম দেবে।
বরং সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তো এরকম রয়েছে, সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কখনো কেউ আগে সালাম দিতে পারে।
সুবহানাল্লাহ। আর আজকে আমাদের অবস্থা কি, আমি বড় একজন আলিম সাহেব ইমাম সাহেব মসজিদে সবাই আমাকে সালাম দেবে, আমি কোটিপতি আমার কয়েকটা ইন্ডাস্ট্রির মালিক আছে আমাকে সবাই সালাম দেবে।
দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হযরতুল আল্লামা মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রিজভী দামত বরকাতুল্লাহ আলাইহ তিনি সালাম সম্পর্কে অনেক সুন্দর মদিনী ফুল দেন।
আচ্ছা,
তিনি বলেন যে সালাম থেকে মুসলমানরা এত দূরে চলে গিয়েছে, মানে সালাম একটা আমল, এই আমলকে এত ভুলে গিয়েছে এখন ভালোভাবে সালামও দিতে পারে না,
সালাম উচ্চারণটা
উচ্চারণও ভালোভাবে করতে পারে না, উচ্চারণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ এটাতেও মানুষ মানে মুসলমান মুসলমানকে সালাম আলাইকুম সালাম আলাইকুম এটা শর্টকাট করে দিচ্ছে, অথচ উচ্চারণ আসসালামু আলাইকুম আইনের সাথে এটা হচ্ছে না, আরো শর্ট আমি আলে সুন্নাত বলেন যে শর্ট হতে যাচ্ছে, এটা দূরে চলে যাচ্ছে মুসলমানদের।
আজকে থেকে আমরা নিয়ত করি আজকের ইসলামের আলোচনা থেকে যে ইসলামের আলোকে আমরা ঘরে ঘরে পৌঁছে দেবো
ইনশাআল্লাহ।
আর এটা আমার দ্বারা, আমরা শুধু লেকচার দিলাম, বক্তব্য দিলাম, বয়ান শুনলাম, বয়ান শুনালাম, এতে ততক্ষণ পর্যন্ত ফায়দা হবে না যতক্ষণ না আমি আমার মাঝে বাস্তবায়ন না করব। তো আমি আপনাদেরকে অনুরোধ করছি যে ইনশাআল্লাহ নিয়ত করুন, আজকের পর থেকে আমরা নিয়ত করি যে ইনশাআল্লাহ তাআলা ছোট বড় সকল মুসলমানকে আমরা সালাম প্রদান করব ইনশাআল্লাহ। আমাদের দর্শকবৃন্দ কল পাঠিয়েছে, কল দিয়েছে, কল চালিয়ে দিচ্ছে।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ব্যবসার মাধ্যমে উত্তম আমল কিভাবে করা যায় এবং যদি ব্যবসায়ীদের মধ্যে পার্টনার থাকে, পার্টনারের সাথে তার লাভাংশ কিভাবে উত্তম আমলের মধ্যে বণ্টন করা যায়?
মাশাআল্লাহ, সুন্দর। ব্যবসা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে মুবারাকা। একটি হালাল ব্যবসা করা উত্তম ভাবে, এটা হুজুরে করিম সাল্লাল্লাহু সুন্নতে মুবারাকা, একটি উত্তম আমলের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। আর পার্টনার ব্যাপারে বলেছেন, এটা তো অবশ্যই শরীয়ত মোতাবেক সঠিকভাবে যেভাবে আপনাদের কন্ট্যাক্ট থাকবে সেই কন্ট্যাক্ট অনুযায়ী মেনটেন করে সেটাকে সঠিক বন্টন করা, ব্যবসা করা, এটাই হবে উত্তম।
তো ব্যবসা করার ক্ষেত্রে যখন আমরা পুরোপুরি এটা ডিটেলস দেখবো যে পুরোপুরি এটা হালাল হয়েছে কিনা, যদি পন্থা সব হালাল থাকে, আয় ব্যয় সব যদি হালালভাবে আমরা সেটা ব্যবসাকে পরিপূর্ণভাবে আমরা ম্যানেজ করি, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে এই স্বভাব
ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলোর বিষয় হচ্ছে আজকে যে উত্তম আমল, যে বিবাহ করা কি উত্তম আমল, মেহরবানি করে আমাকে জানাবেন।
নিঃসন্দেহে আসলে বিবাহের যে বিষয়টা রয়েছে এটা কয়েকটি পার্ট রয়েছে, কখনো কারোর জন্য ফরজ হয়ে যায়, কারোর জন্য সুন্নত হয়, আবার কারোর জন্য নিষিদ্ধ হয়ে যায়। এটা পর্যায়ক্রমে ব্যক্তি বিশেষের ক্ষেত্রে এটা স্তর বাই স্তর চলে আসবে, কারোর জন্য এটা ফরজ হবে, কারোর জন্য সুন্নত হবে, আবার কারোর জন্য ওয়াজিব হবে, কারোর জন্য আবার নিষিদ্ধ হয়ে যাবে। এটা সকলের ক্ষেত্রে এক না, সেটা আমরা
স্বাভাবিকভাবে যেটা
স্বাভাবিকভাবে
সেটা হচ্ছে মানে মনে করেন যার সামর্থ্য রয়েছে এই আপনার বিবাহ করে, অর্থাৎ বিবির যে হক সেটাও আদায় করতে পারবে, তখন এ হচ্ছে যেটা সুন্নাত, এক কথায় সে সুন্নাত হিসেবে যদি বিবাহ করে তাহলে সেই সুন্নাতে সওয়াব পাবে, অবশ্যই উত্তম আমল,
নিঃসন্দেহে এটা উত্তম আমলের অন্তর্ভুক্ত হবে। জি বলছিলেন।
জি বলছিলাম যে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবারে আপনিও বলেছেন এটা, যে সরকার সাল্লাল্লাহু দরবারে বিভিন্ন সাহাবা কেরাম যেতেন আর বলতেন ইয়া রাসূলুল্লাহ যে কোন আমল উত্তম, এভাবে জিজ্ঞেস করতেন। তো এভাবে সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক এক সময় কিন্তু এক এক জবাব দিয়েছেন। তোর মধ্যে যে জবাবগুলো এসেছে তোর মধ্যে একটি জবাব এটাও, প্রথম মনে করেন ইমান বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ইমান আনা, আল্লাহ রাসূলের উপর ইমান আনা। তো ইমানের ক্ষেত্রে তো এটা দেখতে হবে ইমান যেন ইমানের মতো আনি, এটা তো অবশ্যই আল্লাহর মোহাব্বত, আল্লাহ রাসূলের মোহাব্বত, এটা তো আমরা জানি। সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোহাব্বত যদি না থাকে তাহলে তার ইমানই নেই।
উত্তম আমল এটা, সর্বোত্তম আমল,
এটা তো অবশ্যই, এটা না হলে তো কোনো আমলই আমলই না,
আমলই হবে না,
কোনো আমল আমলই হবে না। কারণ এটা হচ্ছে পাত্র, আমরা যতই আমল করি না কেন এই পাত্রের মধ্যে রাখবো, ইমানের পাত্রের মধ্যে তখন রাখা হবে। আর যদি পাত্র না থাকে কিসে রাখবো আমরা? যদিও বা সারা জীবন আমরা আমল করে যাই, আমরা নামাজ কালাম যাই করি না কেন সব বরবাদ হয়ে যাবে। তো প্রথম আমলের জন্য মেন আমল হচ্ছে আল্লাহর উপর যেভাবে ইমান আনা দরকার সেভাবে ইমান আনা, সাথে সাথে সাক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেভাবে ইমান আনা দরকার ইমান আনা, এটা হচ্ছে উত্তম আমল। এরপর আরো জিজ্ঞেস করলেন সাহাবা ইকরাম ইয়া রাসূলুল্লাহ এরপর সুম্মা মাযা, এরপর কি? তো এরপর বললেন এক হাদিসে পাকে এসেছে আল জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্য হাদিসে পাকে বলে এসেছে বিরুল ওয়ালিদাইন, মাতা পিতার
হক আদায় করা,
অন্য হাদিস আবার জিহাদ ফি সাবিলিল্লাহ, অন্য হাদিস আবার তৃতীয় নম্বর আসছে। এরপর আরো জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ তারপর এরপর কি? এরপর সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাজ্জুম মাবরুর, হাজ মবরুর হাজ, যেটা এটা বিভিন্ন মানা করেছে, তবে এটাকে এক মানা হচ্ছে কি যেটা মকবুল হজ, অর্থাৎ যে উত্তম ভাবে যদি হজ করা হয়, যার উপর হজ ফরজ হয়, সে যদি উত্তম ভাবে হজ করে আল্লাহ তাআলার দরবারে যেন মকবুল হয়, তাহলে কি এটা একটা উত্তম আমল। তো আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছেন হজ করা, দেখেন এক একজনকে আল্লাহ তাআলা এক এক রকম তৌফিক দিয়েছেন। যারা হজের তৌফিক নেই, ঠিক আছে, আপনি নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, প্রত্যেকটি ভালো কাজ আপনি করেন, কিন্তু আল্লাহ তাআলা যখন আপনাকে তৌফিক দিয়েছেন যে হজ করতে পারবেন, তো এই উত্তম আমল করে নেন না কেন? এই হজের মাধ্যমে তো আপনি দেহস্থ অর্জন করতে পারেন, এই হজের মাধ্যমেও আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করতে পারেন। হাদিসে পাকে সারমর্ম রয়েছে যে হজ করবে আর হজ হজের মতো হজ করে আর যদি তা আল্লাহ দরবার কবুলও হয় তাহলে তাকে আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন, এরকম হজ রয়েছে। তো যখন এরকম রয়েছে তো আমরা কেন সামর্থ্য থাকা
যাকে তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন কেন আমরা যাচ্ছি না বা করছি না?
তো এটাও উত্তম আমল হিসেবে অবশ্যই গণ্য হবে যখন আমাদের তৌফিক হবে যেন আমরা এটা করি।
আরফাত ভাই যে হাদিস মুবারাকে বলেছেন এর মধ্যে একটা অংশ রয়েছে পিতা মাতার সাথে শুদ্ধ ব্যবহার করা,
সদ্ব্যবহার, ভালো ব্যবহার।
জি, তো এই সম্পর্কেও কোরআন হাদিসের মধ্যে অসংখ্যভাবে উৎসাহিত করা হয়েছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছেন যে পিতামাতার সাথে সদাচরণ করার জন্য, এমনকি তাদের সাথে বেয়াদবি না করার জন্যও বলেছেন। তোমরা তাদের পিতামাতার জন্য উফ শব্দও বলিও না। ফাকাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি এসে জিজ্ঞেস করল যে উত্তম আমল সম্পর্কে, যে কার হক বেশি ইসলামে। তো সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম উত্তর দিলেন যে তোমার পিতামাতা। তারপর তিনি জিজ্ঞেস করলেন যে মা হাকুল ওয়ালিদাইনি আলা ওয়ালিদিহিমা, যে সন্তানের উপর পিতামাতার হক কি। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ দিলেন যে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, যে পিতামাতা তোমার জান্নাত আর পিতামাতা তোমার জন্য জাহান্নাম।
কত বড় ফয়সালা!
তো পিতামাতার যে ভালোভাবে খিদমত করবে আর সন্তুষ্ট করতে পারবে পিতামাতাকে, তো পিতামাতা তার জন্য জান্নাত হবে। আর যদি পিতামাতার সাথে সদাচরণ না করে বরং বেয়াদবি করে, পিতামাতা যদি কোনো হুকুম দেয় তো হুকুম মোতাবেক আমল না করে, যদি কোনো নির্দেশ দেয় নির্দেশ মোতাবেক আমল না করে বরং বেয়াদবি করে, আর পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে তার জন্যই পিতামাতা হয়ে যাবে জাহান্নাম।
দর্শকবৃন্দু, আমরা উত্তম আমল খুঁজে বেড়াই, জিজ্ঞাসা করি যে ভাই উত্তম আমল কোনটি, উত্তম আমল কোনটি। আজকে যে বিষয় নিয়ে আমাদের আলোচনা হচ্ছে, মুবাল্লিগগণ যে বিষয়গুলো আমাদের মাঝে উপস্থাপন করছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই বিষয়গুলো যে উত্তম আমলের মাঝে একেবারে স্পষ্ট হাদিসে পাকের মধ্যে আমরা শুনতে পেলাম। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করা হচ্ছে উত্তম আমল কোনটি, আর সরকারের গোলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা একেবারে ইন্ডিভিজুয়ালি, একেবারে মানে নির্দিষ্ট সূচক যেটাকে আমরা বলি, একে নির্ধারণ করে করে পয়েন্ট পয়েন্ট সরকার হাসান বলে দিয়েছেন এটা উত্তম, এটা উত্তম, এটা উত্তম। বলা হয়েছে যে পিতা মাতা, আজকে দেখেন আমাদের সমাজের মাঝে আমি নামাজ আদায় করছি, রোজা রাখছি, কিন্তু আমি কি আমার পিতা মাতার সাথে সদ্ব্যবহার করছি? আমার পিতা মাতার হক কি আমি আদায় করছি? বলা হয়েছে তোমার পিতা মাতাই তোমার জন্য জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জন্য জাহান্নাম।
হাদিসে কুদসির মধ্যে রয়েছে
জি
যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইউসিকুম বি উম্মাহাতিকুম, আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিয়েছে যেন তোমরা তোমাদের মায়ের নির্দেশকে মান্য করো, তাদের সাথে সদাচরণ করো।
ইসলাম ভেরা মাদ্রাসা দর্শকবৃন্দ, আর হ্যাঁ এটা মনে রাখবেন, মা বাবার কোন আদেশকে মানতে হবে? ওই আদেশ যে আদেশ শরীয়ত সম্মত।
লা তাআতা লি মাখলুকিন আনিল মাসিয়াতিল খালিক,
সুবহানাল্লাহ। অনুবাদটা বলে দেন,
আল্লাহ তাআলার নফরমানির
মার হুকুম তো মানতে হবে, এটা একটা ভুল কনসেপ্ট, ভুল ধারণা। মনে রাখবেন যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা নির্দেশ দিয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্বুদ্ধ করেছে, নির্দেশ দিয়েছে, হুকুম দিয়েছে, ওই ব্যাপারে ওই বিষয়ের ক্ষেত্রে পিতা মাতার হুকুমকে মানা যাবে না। যদি কোনো পিতা বলল যে তুমি নামাজ আদায় করিও না, এই ক্ষেত্রে ওই পিতার হুকুমকে মানা যাবে না, কারণ ওই পিতার চাইতে বড় হচ্ছে আল্লাহ তাআলা, আর ওই আল্লাহ তাআলার হুকুম হচ্ছে নামাজ আদায় করতে হবে।
অবশ্যই
বড় বলতে মাশাআল্লাহ এটা মনে করবেন না যে বড় মানে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা, আর পিতা তো তিনি সৃষ্টি, আল্লাহ তাআলা
স্রষ্টা।
তো পিতা কিংবা মাতা তারা যদি শরীয়ত বিরোধী কোন হুকুম প্রদান করে তখন সেটা মানা যাবে। বলে ওলামায়ে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন যে তোমার মানে উদাহরণ দিয়েছেন যে কারো মা যদি অমুসলিম থাকে, সে যদি কোথাও গেল মানে অমুসলিমদের ইবাদতখানায়, সেখান থেকে দাঁড়িয়ে বলল বাবা আমাকে নিয়ে যাও, তখন তাকে কাঁধে করে হলেও সেখান থেকে নিয়ে আসতে হবে করে। কিন্তু ঘর থেকে যদি বলে যে আমাকে অমুসলিমদের সেই ইবাদতখানায় নিয়ে যাও, সেটা নেওয়া যাবে না, যেহেতু সেখানে গিয়ে আল্লাহ তাআলা শরীক করছে। এই জন্য খ্রিস্টানেরা আমরা হয়তো বুঝতে পেরেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শরীয়ত যেটাকে আমাদেরকে নির্দেশ প্রদান করেছেন ওই বিষয়গুলো শরীয়তের মাঝে থেকে পিতা মাতা যদি হুকুম দেয় সেই হুকুমকে অবশ্যই মানতে হবে। এবং পিতা মাতার খেদমতের ব্যাপারে আমরা অনেক অনেক অবহেলার শিকার দেখছি আজকে বর্তমান সমাজের মাঝে। না প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, সুবহানাল্লাহ, পিতা মাতার খেদমতের মাঝে বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। হাদিসে পাকের মধ্যে এরকম এসেছে যে যে দোয়ার মাঝে মায়ের জন্য পিতা মাতার জন্য দোয়া করা হয় না সেই দোয়াকে আল্লাহ তাআলা কবুল করেন না। মানে কতটুকু গুরুত্ব দিয়েছে আল্লাহ তাআলা পিতা মাতাকে,
কিন্তু যে দোয়া মা বাবা করে সন্তানের পক্ষে
সেটা কবুল করে,
সেটা কবুল হয়ে যায়,
সেটা কবুল হয়।
যেমন একটি ঘটনা আমার স্মরণ আসছে,
জি,
যে আমাদের অলিয়া কেরামগণ কেমন ছিলেন, বুজুর্গানের দিনটা কেমন ছিল,
সুবহানাল্লাহ,
তিনি নিজে বলেন এই কথাটি যে তীব্র শীতের এক রাতে আমার মা আমার থেকে এক গ্লাস পানি চাইল, আমি গিয়ে পানি নিয়ে আসলাম এক গ্লাস, দেখলাম যে আমার মা ঘুম এসে গিয়েছে আর সে ঘুমে গিয়েছে। তো তিনি বলছেন, আদব দেখেন, তিনি বলছেন যে আমি আমার মাকে জাগ্রত করা ঠিক মনে করি নাই। যখন তিনি জাগ্রত হবে তখন ওনাকে পানি পেশ করবো। তো আজকে আমাদের তো ধৈর্য ধারণই হয় না, যদি মানে মা যদি ঘুমায় থাকে, মা উঠো এত কষ্ট করে পানি নিয়ে আসলাম তোমার জন্য, ঘুমায় গেলা, এরকম অবস্থা। তো তিনি অপেক্ষা করলেন, তো গ্লাস যেহেতু শীতের সময় ছিল, আবহাওয়া শীত ছিল, তো এত ঠান্ডা ছিল সে সময়, শীত ছিল, যে গ্লাস থেকে পানি গড়িয়ে ওনার হাতে লেগে বরফ হয়ে জমে গিয়েছিল। কিন্তু তিনি স্থির দাঁড়িয়ে ছিলেন ওনার মায়ের অপেক্ষায়। দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর ওনার মা জাগ্রত হলেন, উনি নিজের মাকে পানি পেশ করলেন, গ্লাসের পানিটা। তো গ্লাস যখন হাত থেকে পৃথক হইল, তো বরফের লেগে থাকা পানির কারণে চামড়াও সাথে উঠে গেল, এমন ভাবে জমে গিয়েছিল পানি। তো যখন পৃথক হলো, চামড়া উঠে গেল, রক্ত প্রবাহিত শুরু হয়ে গেল। তো মা বলল, বাজিদ এই অবস্থা কেন? তো বাজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা বলেন যে এরকম কেমন ঘটনা। তো মা এত খুশি হলেন যে আমার সন্তান আমার জন্য এত কষ্ট করে স্থিরভাবে দাঁড়িয়েছিল গ্লাসে পানি নিয়ে। মা সাথে সাথে হাত উঠিয়ে আল্লাহ তাআলা দরবারে দোয়া করলেন যে হে আল্লাহ, আমি বাজিদ থেকে সন্তুষ্ট, তুমিও তার উপর সন্তুষ্ট হয়ে যাও। আর বাজিদ বুস্তামী রহমাতুল্লাহ তাআলা বলেন, এই কারণেই আল্লাহ তাআলা আমাকে তার ওলি বানিয়ে নিয়েছে।
আমরা শুনলাম, আসলে কি ঘটনাগুলো কি শুধু শোনার মাঝে রাখবো আমরা? কিন্তু আমার মনে হয় আরাফাত ভাই, আমরা যখন স্কুলে পড়তাম তখন কিন্তু বাইজিদ দোস্তামী রহমাতুল্লাহ ঘটনাটি পড়েছি, এবং আমার মনে হয় একেবারে সবাই মুসলমানের মাঝে, মনে হয় খুব কম মুসলমান আছে যারা এই ঘটনাটি জানে না। কিন্তু এই ঘটনা থেকে কি আমরা শিক্ষা গ্রহণ করি? আমরা কি আমার মায়ের সাথে আমার বাবার সাথে এমন আদবকে রক্ষা করি? প্রিয় ইসলামী ভাইরা, আমাদের দর্শক, কিন্তু আসুন না, উত্তম আমল আজকে আমরা বাহিরে কেন খুঁজে বেড়াচ্ছি? আমার ঘরের মাঝে হাজার উত্তম আমল রয়েছে। সবচেয়ে উত্তম আমলের মাঝে বলা হচ্ছে আমাদের আরাফাত ভাই বললেন, নামাজকে আদায় করা, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আনার পর নামাজ কায়েম করা, নামাজ আদায় করা, অতঃপর রয়েছে পিতা মাতার খেদমত করা। তা আমরা কি পারি না এই উত্তম আমলগুলো কি করে জান্নাত ক্রয় করে নিতে? হুজুর সাল্লাল্লাহু আলাইহির ভাষাটা কেমন, যে পিতা মাতাই তোমার জান্নাত, পিতা মাতাই তোমার জাহান্নাম। মানে কত স্পষ্ট ভাবে হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে দিলেন যে তোমার পিতা মাতাই তোমার জান্নাত, তোমার পিতা মাতাই তোমার জাহান্নাম। এর থেকে আর স্পষ্ট কি হতে পারে? সিস্টেমের আমাদের জন্য সুবিধ সৃষ্টির কল্যাণ, পিতা মাতার কল্যাণ, মানবতার কল্যাণ। আসুন না আমরা নিজেদেরকে উদ্বুদ্ধ করি। আরে মানবতার কল্যাণ তো সেকেন্ড পার্ট আসছে, আগে তো পিতা মাতার কল্যাণ করি। পিতা মাতার ব্যাপারে তো আমরা খোঁজ খবর রাখি না। এরকম অনেকের অভ্যাস আছে যে একেবারে সমাজের মাঝে একেবারে বড় খুব বিশিষ্ট ব্যক্তি, কিন্তু সে তার মারও খবর রাখছে না, মাযাল্লাহ নাউজুবিল্লাহ। এরকম কিছু হতভাগাও আছে আমাদের সমাজের মাঝে। আজকে আমাদের এই বিষয়গুলো যেন আমরা উদ্বুদ্ধ হই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসে কারিমা থেকে, কোরআনের নির্দেশ থেকে। জি আরাফাত ভাই,
জি, এখানে যেহেতু যে বিষয়গুলো আলোচনা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে নামাজের বিষয়। আসলে নামাজ আল্লাহ তাআলার দরবারে এটা এমন একটি আমল। নামাজের গুরুত্ব সম্পর্কে যদি বলতে যাই, কোরআনের পাকে অসংখ্য আয়াতে আপনার আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আকিমুসসালাহ, আকিমুসসালাহ, আকিমিসসালাহ, অসংখ্য আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেছেন। শুধু তাই নয়, হাদিসে পাকে রয়েছে নামাজের বিষয় আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হচ্ছে দ্বীনের স্তম্ভ। শুধু তাই নয়, আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিয়ারাজ, আবার আসসালাত মিফতাহুল জান্নাহ, আপনার নামাজ হচ্ছে জান্নাতের চাবিকাঠি।
আচ্ছা,
তো এই নামাজ এটা এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়, এটার যদি বলতে যাই কোরআনে বলেন, হাদিসে পাকে বলেন, অনেক জায়গায় এই নামাজ সম্পর্কে আলোচনা হয়েছে। তো এই নামাজকে ওয়াক্ত মতো আদায় করা, উত্তম আমলের মধ্যে যে বলা হয়েছে তোমার হচ্ছে নামাজকে সঠিক টাইমে আদায় করা। তো আমরা তো উত্তম আমল সম্পর্কে তো আমরা জানতে চাচ্ছি, এবং উত্তম আমল সম্পর্কে আমরা আমল করার জন্য ইচ্ছা। তো আমি বলবো আমার মাদ্রাসার দর্শকবৃন্দকে, আমরা যেন নামাজকে ওয়াক্ত মোতাবেক সঠিক টাইমে আদায় করি।
আমাদের এই আরাফাত ভাইয়া, আমাদের ট্রেডিশন একটা এরকম, যেমন শবে বরাত আসলে সারা রাত ব্যাপী ইবাদত করি, হ্যাঁ, মিলাদুন্নবী এসেছে আলহামদুলিল্লাহ আমরা সারা রাত মিলাদুন্নবীর মেহফিল করেছি, নামাজও করেছি, মানে আমাদের একটা টেন্ডেন্স মানে চিন্তা চেতনা হয়ে গেছে, আমরা বোনাস নিতে বেশি আগ্রহী, মানে মূল বেতনে চেয়েতে বোনাসের প্রতি আগ্রহী বেশি, অর্থাৎ নফল ইবাদত একটুখানি করে বাস মুক্তি পেয়ে যাবে আমাদের একটা ধারণা চিন্তা চেতনা। কিন্তু মাদ্রাসার দর্শক বিন্দু মনে রাখবেন, প্রথমে আমাদের ফরজ, ফরজ আদায়ের পর হ্যাঁ আমরা সবে বরাতে অবশ্যই ইবাদত করব, সবে মেরাজে অবশ্যই ইবাদত করব, নফল ইবাদত গুলো ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা রাত ব্যাপী আমার নবীর আগমনের মুহূর্তে
আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী করে সুবহ পাহারা
আলহামদুলিল্লাহ করছে, সারা রাত ব্যাপী মাহফিল করছে, বিশেষত হুজুরে কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের মুহূর্তটাতে তো আলহামদুলিল্লাহ সারা পৃথিবীতে লক্ষ লক্ষ দাওয়াতের মুবাল্লিগিন আলহামদুলিল্লাহ সেই সময় উদযাপন করছে। কেনই বা করবে না? শেখ আব্দুল হক মুহাদ্দিস রহমতুল্লাহ আলাইহির অভিমত হচ্ছে এটাই, যে তিনার অভিমত যে লাইলাতুল কদরের চেয়ে আমার কাছে হুজুর সাল্লাল্লাহু আলাইহির আগমনের মুহূর্তটা অধিক উত্তম। তার অভিমত হচ্ছে এটাই যে কেননা লাইলাতুল কদর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে উপহার দেওয়া হয়েছে ওই উপহারগুলোর মধ্যে একটা উপহার আছে লাইলাতুল কদর, আলহামদুলিল্লাহ এটা অবশ্যই করব। কিন্তু যে বিষয়টা আমাদের আরাফাত ভাই যে বিষয়টাকে উল্লেখ করলেন, যে আমাদের অবশ্যই ফরজিয়তের ব্যাপারে আমাদেরকে এটা সবচেয়ে বড় আমল, উত্তম এবং সবচেয়ে বড় আমল, আমরা যেন আমাদের নামাজগুলোকে হেফাজত করি। কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন না, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত ওয়া রাকউ, অসংখ্য জায়গাতে, কমবেশি 82 জায়গাতে। আমার মনে হয় অন্য কোন ব্যাপারে আমলিয়তের বিষয়ে এত বিশেষভাবে আল্লাহ তাআলা কোথাও আর ইরশাদ করেন নাই যেই বিষয়টা নামাজের ব্যাপারে
করা হয়েছে।
জি,
কোরআনে পাকে আপনার রয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, সাযকুরুনি আযকুরকুম,
এই সুবহানাল্লাহ,
আল্লাহ তাআলা জিকির, আল্লাহ তাআলার স্মরণ করা, এটা আল্লাহ তাআলার দরবারে কেমন পছন্দনীয় যে এরপর আল্লাহ তাআলা বলছে আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব।
হ্যাঁ,
তো আল্লাহ তাআলা জিকির এটা অনেক একটা উত্তম আমল। হাদিসে পাকে এভাবে রয়েছে যে প্রিয় আকা আমল মাদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, যখন কোন বান্দা আমার জিকির করে তখন আমি তার সাথে থাকি, যদি সে আমাকে একাকিত্বে স্মরণ করে তখন আমিও তাকে একাকিত্বে স্মরণ করি, আর যদি সে আমার আলোচনা কোন সমাবেশে করে তবে আমিও এর চেয়ে উত্তম সমাবেশে তার আলোচনা করি।
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
যদি সে এক বিগত পরিমাণ আমার নিকটবর্তী হয় তবে আমার বদন্যতা তার দিকে এক হাত নিকটবর্তী হয়, এবং যদি সে এক হাত আমার নিকটবর্তী হয় তবে আমার বদন্যতা তার দিকে দুই হাত নিকটবর্তী হয়,
সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ,
আর যদি সে আমার দিকে হেঁটে আসে তবে আমার বদন্যতা তার দিকে দৌড়ে এসে থাকে। আল্লাহু আকবার, চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা জিকির করলে, আল্লাহ তাআলাকে স্মরণ করলে যে আল্লাহ তাআলা সেই বান্দাকে কেমন মহব্বত করে, তাহলে এই আমলটা কেমন আমল যে আল্লাহ তাআলা জিকিরের এই আমলটা যে আল্লাহ তাআলা সেই বান্দাকে স্মরণ করে, আল্লাহ তাআলা সেই বান্দাকে মহব্বত করছে।
এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে এটাও ইরশাদ করেছেন যে যারা আল্লাহকে স্মরণ করে তারা সফলকামী হবে। আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেন উযকুরুল্লাহ কাসীরান, আল্লাহ তাআলা বেশি বেশি স্মরণ করো, বেশি বেশি জিকির করো, তাহলে লাআল্লাহু তুফলিহুন, যাতে তোমরা সফল হতে পারো।
যারা জিকির করবে অধিক পরিমাণ তারাই সফলকাম,
তারাই সফলকাম।
আচ্ছা,
এমনকি হাদিসে পাকের মধ্যে রয়েছে যে আমার আরাফাত ভাই বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যে জিকির করে তার সাথে থাকে, তো হাদিসা পাকের মধ্যে রয়েছে যে قال ان الله عز وجل يقول انا مع عبدي اذا هو ذكر وتحدث بشفتاه বলেন যে আমি আমার বান্দার সাথে থাকি যখন সে আমার জিকির করে এবং আমার জিকিরে তার দুটো ঠোঁট নড়ে আল্লাহ যখন বলা হয় তো ঠোঁট নড়ে তো আল্লাহ তাআলাকে এটাও পছন্দ
ধারাবাহিক অনুষ্ঠান ইসলামের আলো উত্তম আমলে যে পড়াশোনা করা কি উত্তম আমল কি?
আচ্ছা, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। পড়াশোনা করা, হ্যাঁ, নিঃসন্দেহে যদি সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানার জন্য ইলম হয়, সৃষ্টি জগৎকে জানার জন্য আল্লাহ রেজার জন্য হয়, নিঃসন্দেহে সেটা একটি উত্তম আমল। বলা হয়েছে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, যে তোমাদের মাঝে ওই ব্যক্তি সর্বোত্তম যে কোরআন শিখে এবং শিখায়, এবং ইলমে দ্বীনের ব্যাপারে তো বেশুমার ফজিলত এসেছে। ইনশাআল্লাহ তাআলা আমরা ইলমে দ্বীন শিখার নিয়ত করে আমরা বিভিন্ন জ্ঞান শিখব, তাহলে সেটার মাঝে অন্তর্ভুক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ।
যেহেতু ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা উঠেছে, তো আমি এখানে বলবো মদিনা চ্যানেল দর্শক বনকে গিয়ে ইলমে দ্বীনের ফজিলত অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলমে দ্বীনের সম্পর্কে অনেক আয়াত মুবারাকা নাযিল করেছেন।
ইনশাআল্লাহ আমরা আসব আপনার কাছে, যে আরো কিছু কল চালিয়ে দিন ইনশাআল্লাহ।
কোন যদি বাবা মা যদি সন্তানের উপরও যদি তার যে হক বা দায়িত্ব যদি পালন না করে, সেটার বিষয়ে কি কোনো কিছু আছে কিনা?
আমরা বলে আসছিলাম পিতা মাতার হক সম্পর্কে, একেবারেই অত্যাবশ্যক বিষয় হচ্ছে পিতা মাতার খিদমত করতে হবে সন্তানকে। পিতা মাতা যেমন আচরণী করুক না কেন, এটা সন্তানের উপর ফরজ যে পিতা মাতার খিদমত করতে হবে, অত্যাবশ্যক বিষয় এবং সর্বোত্তম, মানে এটা এমন সর্বোত্তম যার কোনো শেষ নেই। এই সর্বোত্তম আমল সমূহের মধ্যে একটি অন্যতম আমল হচ্ছে পিতা মাতার খিদমত করা। জি বলছিলেন।
আমি বলছিলাম ইলমের ফজিলত সম্পর্কে, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইয়ারফাউল্লাহু আল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে তোমাদের মধ্যে থেকে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দেওয়া হয়েছে, ইসলামিক জ্ঞান দেওয়া হয়েছে, তো আল্লাহ তাআলা তাদের মর্যাদাকে বৃদ্ধি করেছে।
সুবহানাল্লাহ।
এটা এভাবে যে বলা হয় তাফসিরের মধ্যে এসেছে, তাফসিরে কবিরের মধ্যে এসেছে, তাফসিরে মাজহারের মধ্যে এসেছে, আর তাফসিরে খাজিনের মধ্যে এই কথা দিয়ে এসেছে যে বলা হয়েছে যে লিল মুমিনিন লাযী লাইসা বিআলিমিন ইযা ইনতাহা ইলা বাবিল জান্নাতি, যে যে মুমিন যারা আলিম নয়, তো যারা ইলমে দ্বীন অর্জন করে নাই, সাধারণ মুমিন, তো তারা যখন জান্নাতের নিকটে পৌঁছবে কিয়ামতের দিন, তাদেরকে বলা হবে উদখুল, তোমরা জান্নাতে প্রবেশ করো। কিন্তু যারা আলিম, যারা ইলমে দ্বীন অন্বেষণ করেছে পৃথিবীতে, তাদেরকে বলা হবে কিফ ফাশফা ফিন্নাস, তোমরা থেমে যাও আর মানুষদেরকে শাফাআত করে নিজের সাথে জান্নাতে নিয়ে যাও। শুধু এটাই না, বরং হাদিসে মুবারাকার মধ্যে ইলমে দ্বীনের ফজিলত সম্পর্কে এসেছে, যেমন কায়েস বিন কাসির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেন যে কদিমা রাজুলুন মিনাল মদিনাতি ইলা আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক ব্যক্তি মদিনা থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকট আসে। এটা আবু দাউদ শরীফের হাদিস, বাবুল ইলম, ইলমের অধ্যায়ের প্রথম হাদিস। তো তিনি বলেন রিওয়ায়াতকারী যে ওয়া হুয়া বি দামেশক, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় দামেশকে ছিলেন।
আচ্ছা।
তো তিনি দেখলেন যে হাদিস শ্রবণ করার জন্য এক ব্যক্তি ওনার কাছে আসলেন, তো তিনি তাকে বললেন যে তুমি কি হাদিস শোনার জন্য এখানে এসেছো, তুমি কি কারণে এখানে এসেছো? তো তিনি বললেন যে হাদিসুন বালাগানি আন্নাকা তুহাদ্দিসুহু আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুনেছি একটি হাদিসে মুবারাকা রয়েছে যা আপনি বয়ান করে থাকেন, তা শোনার জন্যই আমরা এখানে উপস্থিত হয়েছি। তো তিনি আশ্চর্যিত হয়ে বললেন ইম্মা জিতালি হাজাতি গায়রিহি, তুমি অন্য কোনো কারণে আসো নাই, অন্য কোনো কাজের জন্য আসো নাই, শুধু এই হাদিস অন্বেষণ করার জন্য আসছো, এই ইলমে দ্বীন অর্জন করার জন্য আসছো? তিনি বললেন যে জি হ্যাঁ, আমি এর জন্যই আসছি। তো তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বাস হচ্ছিল না যে এত দূর থেকে মদিনা থেকে দামেস্ক, কোন আর সময় তো গাড়ি ছিল না, প্লেন বাস এগুলো চিন্তাও ছিল না, তো তিনি এত দূর সফর করে ওর সময় ঘোড়া উটের মধ্যে সফর হইত।
সুবহানাল্লাহ।
তো তিনি অবাক্য জিজ্ঞেস করলেন, তুমি কি অন্য কোন হাজতের কারণে আসো নাই, অন্য কোন হাজতের কারণে,
অন্য কোন উদ্দেশ্যে আসো নাই?
জি, ও কাদিম তাফি তিজারাতিন আম্মা কাদিম তাফি তিজারাতিন, তুমি কি ব্যবসা বাণিজ্যের জন্য আসো নাই? না, আমি হাদিস শ্রবণ করার জন্য এসেছি, আপনি আমাকে হাদিসটি বলুন। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের হাদিসে মোবারকা তিনি বলা শুরু করলেন। তিনি বললেন যে ফাইন্নী সামাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইয়াকুলু, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ইরশাদ করতে শুনেছি যে মান সালাকা তরিকান ইয়াবতাগি ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে যে ব্যক্তি ইলমি দ্বীন অন্বেষণ করার জন্য কোন পথ অতিক্রম করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতের পথে অতিক্রম করাবেন।
সুবহানাল্লাহ।
শুধু এটা নয়, বরং ইন্নাল মালাইকাতা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, এমনকি ইলমি দ্বীন অন্বেষণকারীর জন্য ফেরেশতারা তাদের পাখা পর্যন্ত বিছিয়ে দেয়।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, ইলমি দ্বীন অন্বেষণকারীর জন্য আসমান এবং জমিনে যা কিছু রয়েছে অর্থাৎ আল্লাহ তাবারাকা ওয়া তাআলার মখলুক তার জন্য ক্ষমা প্রার্থনা করে। আর বিশেষ করে এটাও বলা হয়েছে হাত্তাল হিতানি ফিল মাই, এমনকি পানির মধ্যে সমুদ্রের মধ্যে যে মাছেরা রয়েছে সমুদ্রের মাছ তারাও ক্ষমা প্রার্থনা করে। ফাদলুল আলিমি আলাল আবিদ কা ফাদলিল কমরি আলা সাইরিল কওয়াকিব।
হায় হায় হায়।
বলেন যে আলিমের ফজিলত আবিদের উপর এরকম যেমন চাঁদের ফজিলত সমস্ত তারকা রাজির উপর। তারপরে শেষে বলেছেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নিশ্চয়ই উলামায়ে কেরাম হচ্ছে আম্বিয়া কেরাম আলাইহিস সালাম উত্তরাধিকারী।
সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, মাদ্রাসার দর্শকবৃন্দ, আমরা শুনছিলাম ইলমে দ্বীনের ফজিলত, যে ব্যক্তি ইলম কি অর্জন করে, সুবহানাল্লাহ, যে ব্যক্তি জ্ঞান, ইসলামী জ্ঞান, স্রষ্টার জ্ঞান, নবী আলাইহিসসালামের জ্ঞান যারা অর্জন করে, আলিম হয়, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত ফজিলত দিয়েছেন। যেখানে সর্বশেষ এক্সাম্পল দেওয়া হয়েছে যে আলিম যে এলেম অর্জন করেছে সে ওই তারকার মাঝে যেমন চাঁদ শ্রেষ্ঠ, সাধারণ মানুষের মাঝে উলামায়ে কেরাম শ্রেষ্ঠ। না শুধু তারা শ্রেষ্ঠ থাকবেন, বলা হয়েছে কিয়ামতের দিন যখন সবাই জান্নাতে চলে যাবে, জান্নাতে যাওয়ার পরেও যখন আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিবে, অনেক নিয়ামত দিবে, আবার জিজ্ঞাসা করবে তোমাদের আর কি প্রয়োজন, তখন একজন একজনের দিকে চেয়ে থাকবে, এত নিয়ামত দিয়েছে আর কি চাইব না, তখন বলবে চলো আমরা আলিমদের কাছে জিজ্ঞাসা। সুবহানাল্লাহ। তখন জান্নাতি ওলামায়ে কেরাম তাদের কাছে গিয়ে বলবে আমরা এখন আল্লাহ তাআলার কাছে কি চাইব। তার মানে বলা হয়েছে যে জান্নাতে যাওয়ার পরে ওলামায়ে কেরামের প্রয়োজন রয়েছে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, জানুয়ারিতে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের বিভিন্ন জামিয়াতুল মদিনাতে আলহামদুলিল্লাহ ভর্তি হবে, সেখানে আমি আপনাদেরকে বলবো আপনার সন্তানকে, আপনার ভাইকে আপনি নিজে চেষ্টা করুন যেন আলিম হওয়ার জন্য দাওয়াত ইসলামীর পরিচালনাধীন মাদ্রাসাতুল মদিনা জামিয়াতুল মদিনাতে ভর্তি হওয়া সম্ভব হয়, করানো সম্ভব হয়। কারণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই প্রতিষ্ঠানের মাঝে এলমে শরিয়াত এবং এলমে তরিকাত উভয়ে আলহামদুলিল্লাহ শিক্ষা প্রদান করে। কোরআন ও হাদিসের রওশনিতে একজন ছাত্র ভাইকে তাকে আলিম বানানোর পাশাপাশি তরিকতের রাস্তায় তাকে চালানোর চেষ্টা করা। আমরা বলছিলাম উত্তম আমলের বিষয়ে, হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সহজ একটা উত্তম আমল, আর তা হচ্ছে এই হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে মুচকি হাসা, এটা হচ্ছে একটি
উত্তম আমল,
উত্তম আমল, সদকা স্বরূপ। তা আমরা অনেকেই দেখা যায় আরেকজনের সাথে কথা বলি খুব গুমরমকে ভাব নিয়ে থাকে, কিংবা নিজের একটা বিশেষত্ব দেখায়, কিন্তু না, আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিকাংশ সময় তিনি মুচকি হাসতেন। এটা মুচকি হাসা আমার প্রিয় আকাশ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত মুবারক একটি উত্তম আমল, এবং দাওয়াত ইসলামী যিনি প্রতিষ্ঠাতা শেখ তরিকাত আমির আল সুন্নত দামাত বরকাতুল আলিয়া, যিনি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা, ইনার মুখের মাঝে সবসময় মুচকি হাসি বিরাজমান থাকে।
সুবহানাল্লাহ।
জি, আমরা বলছিলাম ইলমে দ্বীন সম্পর্কে আলোচনা করছিলাম, আপনি বলছিলেন সেই সময় আপনার থেকে চলে গিয়েছিল সেদিক।
আমার সরবে মেদিন সম্পর্কে যদি কোন কিছু বলার থাকে।
মাশাআল্লাহ।
মেদিন সম্পর্কে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এটা ইরশাদ করেন, কুল হাল ইস্তাবিল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। হে আমার নবী, হে আমার হাবিব, আপনি বলে দিন যে যারা জানে আর যারা জানে না তারা এক নয়।
হায় হায় হায়।
তাদের মধ্যে পার্থক্য রয়েছে। তো ইলমেদিন এক কিছুক্ষণ আগেও যে আমি আহাদিসে মোবারকা বয়ান করেছি, এর মধ্যে বলা হয়েছে হাদিসের ফজিলত সম্পর্কে। এখন এটা একটা রহম, এত বরকতপূর্ণ একটা হাদিস যা কিছুক্ষণ আগে আমি বলেছি, যে যিনি হাদিস শ্রবণ করার জন্য এসেছেন উনি ইলমেদিন অর্জনের উদ্দেশ্যে এসেছেন।
আচ্ছা।
যিনি বলেছেন আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি অনেক বড় বিজ্ঞ আলিম সাহাবি ছিলেন, যে হাদিস ওই হাদিস তো ইলম উপলক্ষে, প্রসঙ্গেই।
আচ্ছা,
তো যে শুনতে এসেছে, যে বলছে আর যে টপিক নিয়ে কথা হচ্ছে,
আর মানুষকে এই যে সম্মানিত করেছে অন্যান্য যত কিছু রয়েছে সবকিছু থেকে, যেমন কি আমরা যদি একদম শুরু করতাম দেখ হজরত আদম আলা নবী হলে সালাম দিয়ে সম্মানিত করা হয়েছে কিসের মাধ্যমে?
শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করা হয়েছে তার একটাই কারণ জ্ঞান, এলেম।
আল্লামা আদম আল আসমা কুল্লাহা।
প্রিয় ইসলামেরা মাদ্রাসা দর্শকবৃন্দ, যেই এলেমের কারণে আপনাকে আমাকে শ্রেষ্ঠ করা হলো, আমার মাঝে কি সেই এলেম আছে? আমার মাঝে কি সে জ্ঞান আছে? সৃষ্টি জগৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলোর জন্য আপনাকে আমাকে শ্রেষ্ঠ বানিয়েছেন, আমি কি সেটাকে অর্জন করতে পারছি? যদি অর্জন না করে থাকি, সেটাকে অর্জন করার চেষ্টা করছি?
আর এই কারণেই কিন্তু আমরা যদি দেখি, আল্লাহ তাআলা সবচাইতে মানুষের মধ্যে সবচেয়ে বেশি ইলম দান করেছেন সাকা সাল্লাল্লাহু আলাইহি
ওয়াসাল্লাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তীতে হচ্ছে অন্যান্য আম্বিয়া ইকরাম, এদের ইলম।
সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জ্ঞান থেকে বিকশিত হয়ে সেই অন্যান্য নবী
আলাইহিস সালাম, এরপর হচ্ছে অন্যান্য।
কারণ নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, তিনি সবচেয়ে বড়।
ওনাকে তো আল্লাহ তাআলা মুআল্লিম হিসেবে
পাঠিয়েছেন,
মুআল্লিমান সরকার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, মুআল্লিম হয়ে এসেছে।
আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কুরআন, দয়াময় আল্লাহ আপনাকে শিখিয়েছে কুরআন। সুবহানাল্লাহ।
তো ইলমের কথা বলতে গেলে আসলে কোরআনে পাক যদি দেখি, হাদিসে পাক যদি দেখি, ইলম শুধুমাত্র,
আজকাল এরকমও দেখা যায় যে ইলম সম্পর্কে মানুষের ধারণা অন্যরকম হয়ে যাচ্ছে। যেমন একটা হাদিস, অনেক প্রসিদ্ধ একটা হাদিস, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমাতিন, যে ইলম অর্জন করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। এই হাদিসটি অনেক জায়গায় ব্যবহার করা হয় কিতাবের মধ্যেও। তো এই হাদিস দ্বারা অনেকে চিন্তা করে যেখানে দুনিয়াবী জ্ঞানের কথা বলা হয়েছে, সায়েন্স, ম্যাথামেটিক্স, বায়োলজি, এইসব, কমার্স,
এটাও আসবে যদি সেটা আমার সহায়ক হয় দিনের জন্য।
জি,
যেমন আমি যখন নামাজের সময়সূচি বের করার জন্য আমার যদি তারকারাদি সম্পর্কে আমার জ্ঞান রাখা জরুরি, সহায়ক বিষয়টা আমাকে দেখতে হবে সেই বিষয়ে। বায়োলজির অবশ্যই আসবে সেটা প্রাসঙ্গিক বিষয় হিসেবে।
জি জি,
কিন্তু ডাইরেক্টলি আমরা যে বিষয়গুলো করতে যাচ্ছি সেটা কিন্তু না, বরং বলা হচ্ছে ফরজ যে জ্ঞানটা আমাদের উপর, ফরজ কি আমার উপর, কোন জ্ঞানটা অর্জন করা আমার উপর ফরজ, লেভেলে যে কতটুকু অবস্থান কতটুকু, সেটা হচ্ছে এই, আমার বয়স যখন 12 কিংবা 13 হলো, অর্থাৎ আমার উপর যখন গোসল ফরজ, যেদিন আমার উপর গোসল ফরজ হলো ওই দিন কিন্তু আমার গোসলের ফরজের মাস আলাদা জানা ফরজ, সেটা আমার উপর ফরজ, ওই দিনই আমার উপর নামাজ ফরজ হয়ে গেল। আর ওই নামাজের মাসআলা ওই দিন থেকে আমার উপর জানা ফরজ, ওই বছরই আমার উপর রোজা ফরজ।
ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ তাআলা আলাইহি প্রথম খণ্ডে ইসিয়াল উলুমের প্রথম খণ্ডে ইলমের অধ্যায় একদম প্রাথমিক শুরুতে বলেন যে যখন বান্দা বালিগ হয়, কোনো ব্যক্তি যখন বালিগ হয়, তো বালিগ হওয়ার সাথে সাথে প্রত্যেক হুকুম আহকাম তার উপর একদম ধাবিত হয়ে যায় না, ফরজ হয়ে যায় না,
পর্যায়ক্রমে
হয়। যখন সে বালিগ হয় তখন তার উপর গোসলের ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা ফরজ হয়ে যায়। কিছুক্ষণ পর নামাজের সময় যদি ঈশার সময় হয় বালিক, তো ফজরের সাথে সাথে তার নামাজের জ্ঞান অর্জন করা এবং ওযুর জ্ঞান অর্জন করা তার উপর ফরজ। সাথে সাথে যখন সে সাহেবে নিসাব হয়ে যায়,
জাকাতের মালিক
হয়ে
যায়,
এত ক্যাপাসিটি যদি চলে আসে যে জাকাত দিতে হবে, ফরজ হয়ে যায়, তখন তার উপর জাকাত ফরজ। এইভাবে করে যদি এত টাকা চলে আসে বা এত সামর্থ্য তার হয়ে যায় যে হজ করতে পারবে, তখন তারপর হজ ফরজ হয়ে যায়। তো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কত দয়ালু, একসাথে সব দেন নাই, ধারাবাহিকতা সাথে দিচ্ছেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ তাআলা সুন্দর কথা বলেছেন।
প্রিন্সিপাল মালিকানা শুনুন, যেহেতু আমাদের এলিন প্রসঙ্গে চলছিল কথাগুলো, আর দেখুন ইসলামের সর্বপ্রথম হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি হেরা গুহায় যে কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে সেটা কি ছিল? ইকরা,
দেখুন,
পড়ুন, বিসমি রব্বিকাল্লাযী খালাক, আপনার প্রভুর নামে যিনি আপনাকে, অর্থাৎ ইকরা, পড়ুন, রিড, না পড়া, শিখুন,
শিখুন,
মানে জ্ঞান দিয়ে ইসলাম এসেছে। সর্বপ্রথম ওই শব্দ চয়ন করে, সর্বপ্রথম কোরআনের ওয়ার্ড, শব্দ, প্রথম কথা প্রথম বাণী, প্রথম চয়ন শিক্ষক। ইকরা পড়ুন।
সাথে সাথে জহির ভাই আমরা যদি দেখি আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় সৃষ্টি করে দুনিয়া ছেড়ে দেননি, অর্থাৎ দুনিয়া আমরা আসার পরে আমাদেরকে এরকম ছেড়ে দেয়নি যে বাস আমরা যা ইচ্ছা তাই করব। সাথে সাথে আল্লাহ তাআলা যুগে যুগে আমাদের আমরা কিভাবে চলব, আমাদেরকে কেন সৃষ্টি করা হয়েছে এর জন্য জ্ঞান দান করার জন্য সেরকম জ্ঞানী নবীর রাসূল পাঠিয়ে দিয়েছেন, শিক্ষক
যেটা মুআল্লিম,
প্রত্যেক সময় সময় মুআল্লিম পাঠিয়ে দিয়েছেন।
মুআল্লিমের প্রতিনিধি ছিল যখন মুআল্লিম ছিল, অর্থাৎ নবী আলাইহিসসালাম ছিলেন না যখন, তখন তার প্রতিনিধিগণ উম্মতগণ পর্যায়ক্রমে আউলিয়ে কামিলিনগণ সেটা রেজুমে করেছেন। প্রিয় ইসলামের মাদ্রাসা দর্শকবৃন্দ, এই থেকে আমরা জানতে পারলাম যে একটি উত্তম আমল হচ্ছে জ্ঞান অর্জন করা, এলেম অর্জন করা। আর এলেমের মাঝে সর্বপ্রথম এলেম অর্জন করতে হবে আমার উপর যেটা ফরজ। আমরা আজকে অনেকে অনেক জ্ঞান সম্পর্কে অবহিত, কিংবা নিজেকে প্রকাশ করি আমি অনেক বড় জ্ঞানী, পৃথিবীর অনেক ইতিহাস সম্পর্কে আমরা পর্যালোচনা, অমুক ওই দেশে এটা হচ্ছে, ওই দেশে এটা হয়েছে, অমুক ইতিহাস, অমুক ইতিহাস। কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় ভাই নামাজের মাঝে ফরজ কয়টা, আমরা বলি হায় হাত জানি
না। আমরা এখন ইংরেজি প্রেফার করতে পারি, কিন্তু কোরআনে পাকের যে দশটা সূরা আমাকে কমাসকম দশটা সূরা কমাসকম যেটা আমি নামাজের মধ্যে পড়ি সেই দশটা সূরা আমি সহিহ পড়তে পারি।
নামাজের ফরজই জানি না, ওযু ওযু করতেছি দৈনিক পাঁচ বার, কিন্তু যদি জিজ্ঞাসা করা ওযু ফরজ কয়টা, হয়তো বা অনেকে জানি না, ঘুমাবে ফরজ কয়টা জানি না, জানাজা আমরা প্রতিনিয়ত পড়ছি
জানাজা
জানি না, মানে এলেম সম্পর্কে আমাদের একেবারেই অজ্ঞতার মাঝে আমরা রয়েছি। যদি আমাকে বলা হয় যে হালাল ভাবে, আমরা সবাই কিন্তু হালাল এবং হারামের কথা বলি আরাফাত ভাই, কিন্তু হালাল ভাবে কিভাবে অর্জন করতে হয়, হারাম কিভাবে অর্জন করে, জ্ঞান কি আমাদের আছে?
তো আসলে সেখানে আমাদের উচিত হবে যে সেই জ্ঞান অর্জন করা অবশ্যই। আচ্ছা, সাথে সাথে যেহেতু আমাদের বিষয় চলছে উত্তম আমল সম্পর্কে, তো একটি উত্তম আমল সম্পর্কে আমরা
পেশ করছি মাদানী চ্যানেলের আরো কিছু কল রয়েছে দর্শক বৃন্দ, আমরা তাদেরকে সাথে নিয়ে জি কিছু কল চালিয়ে দিন।
ধামনগড়া থেকে বলতেছি, আমার নাম মোহাম্মদ মামুন ভুইয়া। কোন আমলের দ্বারা আল্লাহ তাআলার নিকট এবং দুনিয়াতে এবং আখিরাতে সম্মানের বাহিনী হওয়া যায়, এটা একটু বললে ভালো হয়।
সুবহানাল্লাহ, যে আলোচনা গুলো আমরা করছি, এই আলোচনা গুলো, এই আমল গুলো করলেই আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিকটবর্তী হওয়া যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আসাদুর রহমান সাতক্ষীরা থেকে বলছিলাম যে আজকের বিষয় হলো উত্তম আমল। আমল উত্তম আমল, কিন্তু আমার যদি ইমান না থাকে, ইমান যদি মজবুত না থাকে, তাহলে কি আমল করলে এখান থেকে ফায়দা পাওয়া যাবে?
সুন্দর প্রশ্ন করেছে আমাদের ভাই দর্শক, সুন্দর কথা বলেছে যে ইমান না থাকলে আমলের কোন মূল্য নেই। আমাদের আরাফাত ভাই কিছুক্ষণ পূর্বেই ইরশাদ করেছেন, বলেছেন সেই বিষয়টি, কারণ সর্বপ্রথম ইমান, আমল হচ্ছে সেকেন্ড পার্ট। উদাহরণস্বরূপ বলা যায় আমল হচ্ছে দুধের মতো কিংবা ঘিয়ের মতো, আর ইমানটা হচ্ছে পাত্র। আমার পাত্রই যদি ঠিক না থাকে, আমলের প্রসঙ্গ তো সেকেন্ড পার্ট, প্রথম হচ্ছে ইমান। আমি যখন আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান এনেছি, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যেভাবে বিশ্বাস করার প্রয়োজন সেভাবে বিশ্বাস করেছি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে যে সকল বৈশিষ্ট্য গুণাবলীর সাথে বিশ্বাস করার প্রয়োজন আমি সেভাবে বিশ্বাস করেছি, আখিরাতের প্রতি বিশ্বাস করেছি, কিতাবের প্রতি বিশ্বাস রেখেছি, ফেরেশতার প্রতি বিশ্বাস রেখেছি, যখন আমার পরিপূর্ণ বিশ্বাস স্থাপিত হয়েছে, আমি ইমানদার হয়েছি, তারপরের প্রসঙ্গ নিয়েই কিন্তু আমরা আলোচনা করছি আমল। কারণ এখানে কোনো প্রশ্নই নেই যে ইমান ইমান,
আল্লাহ তাআলা তো প্রথমে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত,
প্রথমে ইমান এনেছে,
যারা
ইমান এনেছে, প্রথম শব্দই হচ্ছে ইমান। যে ইনশাআল্লাহ আমরা হয়তো বুঝতে পেরেছি যে ইমান এর সাথে কোনো বিষয় না, আমলের ক্ষেত্রে আমাদের কম বেশি হয়ে থাকে, ইমান ইমানের অবস্থানের মাঝে রয়েছে এবং সেটা প্রথম অবস্থানে রাখার পর আমলের দিকে আমাদের কম বেশি উত্তম আমলের দিকে আমরা অগ্রসর হব। জি, পরবর্তী কল চালিয়ে দিন।
আমি কুমিল্লা থেকে মোহাম্মদ রিয়াজ। বলতে চাচ্ছিলাম যে উত্তম আমলের মধ্যে সবচেয়ে ছোট বা সহজ কিন্তু রীতিমতো আমরা করতে পারি এরকম দুটা আমরা সহজেই করতে পারি এরকম।
সালামটা তো মনে হয় আরাফাত ভাই কঠিন কিছু না, না
একদম সহজ আমল,
মুচকি হাসা
একেবারে সহজ,
সুবহানাল্লাহ,
আসলে এই আমলগুলো না আমাদের মাইন্ডে নেওয়া হচ্ছে মেইন বিষয়।
কঠিন তাকেই বলা হয় যেটা আমি মাইন্ডের মধ্যে সেট করতে পারি। একজন লোক দেখেন, উদাহরণ দিচ্ছি, তাল গাছে উঠে যায় না, তাল গাছ অনেক উঁচু না, তাল গাছে উঠে রস কাটে, তাল গাছের কঠিন ব্যাপার না, অনেক কঠিন তাল গাছে চড়া, এত উঁচু গাছটা সেখানে উঠবো কিভাবে। কিন্তু যে ছেলে এটা যে উঠতে পারদর্শী তার জন্য কি কি বলেন, দুই মিনিট লাগে আমার উঠে, বাস্তব কিনা। এই যে আজকে আমরা বিভিন্ন ফরজ বিষয় নিয়ে কথা বলছি, যিনি ভালো আলিম কোরআনের জ্ঞান তার কাছে ফরজ কোনো বিষয় নাই, সহজ একটা ব্যাপার, কারণ সে কি এগুলাকে শিখেছে। কিন্তু যে জানে না তার জন্য, যেমন আমাকে যদি বলেন যে আজকে কোন সায়েন্সের বিষয়ে সাইন্টিফিক কোন ব্যাখ্যা দেওয়ার জন্য কিংবা ওই বিষয়ে গবেষণামূলক কোন, আমার জন্য কঠিন, কারণ কি আমি সেই পথে হাঁটি নাই। কিন্তু আমি যেটা করেছি অর্জন করেছি সেটা আমার জন্য কি সহজ, যে কথাটা আমি বলছিলাম। তো মাদানী জেলা দর্শকবৃন্দ, যে কাজ আপনি করবেন আপনার আয়ত্তে করে নেবেন সেটা সহজ হয়ে যাবে।
প্রথম কাজ এখানে একটা জিনিস দেখা দরকার যে আসলে আমরা প্রথমে করব কোনটা,
প্রথমে করব কোনটা,
হ্যাঁ প্রথমে করব কোনটা। যেমন কি আমরা যদি বেশিরভাগ বর্তমানের দিকে আমাদের পারিবারিক এবং পরিবেশের যে পরিস্থিতি, যে আমাদের পরিবেশ বলেন পারিবারিক অবস্থা এমন বর্তমানে আমাদের শিক্ষা দিয়ে কি শুধু স্কুলের লেখাপড়া, অর্থাৎ প্রথম থেকে শুধুমাত্র দুনিয়ার পদ্ধতিতে চলে,
মানে আমি একটু লেখাপড়া করব, সার্টিফিকেট নিব, চাকরি করব,
অর্থাৎ এক কথায় যদি দেখি পুরোপুরিটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাকে কিভাবে কি করতে হবে, আমার সন্তানকে কিভাবে শান্তিমত থাকা অর্জন করে এটাই। কিন্তু এটা চিন্তা করে না এই যে আমি টাকা অর্জনের মাধ্যমের জন্য তাকে এত চিন্তা করছি, এটা তো সাময়িক, এই দুনিয়াতে যতদিন থাকবে ততদিনের জন্য, এই দুনিয়া থেকে যাওয়ার পর থেকে আবার যে একটা জীবন আছে পরকাল আছে, তার জন্য আমি কি করলাম আমার সন্তানের জন্য।
আপনি বলছেন পরকালের কথা, দুনিয়া যে আমি আছি না, দুনিয়ায় আমাকে সুস্থ রেখেছে কে,
আল্লাহ তাআলার দয়া, সব
আমাকে যে আকল দিয়েছে কে, শিক্ষা অর্জন করছে এই এই চিন্তা চেতনা দিয়েছে কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
সম্পূর্ণ
আমাকে কি উচিত না যে আমি আজকে পিতা হয়ে আমি মনে করি যে আমার সন্তান আমার আনুগত্যশীল হোক, কারণ আমি তাকে লালন পালন করছি, আমার ওসিলে সে পৃথিবীতে এসেছে।
এটা কিন্তু প্রথমে হয়, যখন সন্তান হয় না তখন সবাই বলে কি, আপনি দেখবেন যখন একটা কারো সন্তান হয় না সে বলে ইয়া আল্লাহ তুমি আমাকে সন্তান দাও, আমি একে তোমার প্রিয় একেবারে কি বানাবো, আলিম বানাবো, হাফিজ বানাবো, সব যত ভালো ভালো নিয়ত সব করে থাকে। কিন্তু
যখন আসে
তখন বাস,
তো এটাই যে আজকে তো আমাকে শুধু আখেরাতে চিনা, আমি দুনিয়ার কথা বলছিলাম, যেটা যে দুনিয়াতে আজকে আমি চিন্তা করি আমার ছেলে আমার বাধ্য না। আমি আপনাকে প্রশ্ন করতে যে এই প্রশ্ন করেন, চিন্তা করেন যে আমার ছেলে আমার বাধ্য না, আপনি কি আল্লাহ তাআলার বাধ্য? কারণ আপনাকে সৃষ্টি করেছে আল্লাহ, আপনার সন্তানকে সৃষ্টি করেছে
আল্লাহ তাআলা,
আল্লাহ তাআলা। তো আপনি যে ওই আল্লাহ তাআলা নাফরমানি করছেন, আপনার সন্তান যে নাফরমানি করছে, এ ব্যাপারে কি আপনার কখনো পেরেশান হয়েছেন? যদি না হয়ে থাকে, আপনি তো কি বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহান স্রষ্টা, আপনার মাধ্যমে আসছে, আপনি মাত্র মিডিয়া অনলি, আপনি স্রষ্টা না, পিতামাতা কিন্তু স্রষ্টা না, পিতামাতা হচ্ছে জাস্ট ফর মাধ্যম, মিডিয়া। মিডিয়া হয়ে আমি সন্তানের প্রতি এত অধিকার খাটাচ্ছি, আমার খেদমত করবে, আমার কথা মতো চলবে, আমার হুকুম মতো চলবে, আমি বৃদ্ধ হলে খেদমত করবে, কত কিছু বলি না, এটা হক রয়েছে করব। কিন্তু আমি কি কখনো এই জ্ঞানটা খাটিয়েছি যে আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করলো, ওই আল্লাহ তাআলাকে আমি ইবাদত করছি, ওই আল্লাহ তাআলার কি আমি হুকুমকে মানছি? তো উত্তম আমল তো এটাই রয়েছে, যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতকে করি, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুমকে মেনে নিই। জি বলছিলেন আরাফাত ভাই আপনি।
জি বলছিলাম যে আমরা অনেক সময় এই যে সমাজে চলাফেরা করি, আপনার আমাদের পরিবেশে যখন আমরা চলাফেরা করি, তখন দেখেন এই যে কোনো জানোয়ার যখন দেখি, যে কোনো জন্তু, আমরা এই জন্তুর সাথে ব্যবহার কিরকম করি। যেমন কি অনেক সময় আমি এরকমও দেখলাম যে অনেক সময় দেখা যায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটা বিড়াল, হেঁটে যাচ্ছে এর সাথে এমন ব্যবহার, সে বিড়ালটা কষ্ট। অনেক সময় দেখা যায় একটা কুকুর যাচ্ছে, কোনো কিছু করছে না, কোনো ক্ষতি করছে না, এর সাথে এমন ব্যবহার, সেই কুকুরটা কষ্ট পায়, অর্থাৎ জানোয়ারকে কষ্ট দেওয়া। তারপর আবার অনেকে এমন মানুষও রয়েছে যারা জানোয়ারের প্রতি দয়া করে, রহম করে,
প্রাণীদের প্রতি,
হ্যাঁ প্রাণীদের প্রতি। তো যদি আমরা কোরআন হাদিসের মধ্যে দেখি এমন কিছু আমল আছে যেগুলো কিন্তু দেখতে একেবারে লাগে যে নগণ্য,
ছোট মনে হয়,
ছোট। এবং কি একটা জানোয়ারকে, একটা জন্তুকে কি করা, প্রাণীর উপর একটা দয়া করা, এটা হয়তো অনেকের বুঝে আসবে না, এটা প্রাণী কোনো কিছু এর উপর আবার দয়া করা এটা কি বিষয়। কিন্তু এই প্রাণীর উপর দয়া করা এটা এমন একটি বিষয়, আল্লাহ তাআলা এরকম প্রাণীর উপর দয়া করেছে, সেরকম ব্যক্তির উপর খুশি হয়ে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। যেমন কি হাদিসে পাকে এবার বর্ণিত রয়েছে যে আন আবি হুরাইরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আন রাজুলান রাআ কালবান ইয়াকুলু সারা মিনাল আতশি ফাআখাযা আর-রাজুলু খুফাহু ফাজআলা ইয়াগনিফু লাহু বিহি হাত্তা আরওয়াহু ফাশাকারাল্লাহু লাহু ফাআদখালাহুল জান্নাহ। যে সাক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবার বর্ণনা করেছেন, একবার এক ব্যক্তি সে একটি কুকুরকে দেখল যে সেই কুকুর তৃষ্ণার কারণে, তৃষ্ণার্ত অবস্থায় সে একেবারে মাটি কি করছে, মাটি খাচ্ছে। এখন সেই ব্যক্তি এটা দেখে নিশ্চয় তার একটু দয়া এসে গেল সে প্রাণীর প্রতি, সে কি করলো, সে নিজের মজা নিয়ে তার মধ্যে আপনার সেই নিজের মজাটা খুলে তারপর পানি নিল, পানি নিয়ে, হ্যাঁ যখন নিজের মজা নেওয়ার পর এটার মধ্যে সে এক চিল্লু পরিমাণ পানি নিল, পানি নিয়ে সেই পানিটা তাকে পান করাই দিল। এই তার পান করানোটা এই আপনার প্রাণীর প্রতি এই দয়া করাটা, আল্লাহ তাআলা এমন পছন্দ করলেন যে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করলেন। তো এই কেমন আমল, উত্তম আমল তো সেটাই যা আল্লাহ তাআলার দরবারে পছন্দনীয়, আল্লাহ তাআলা পছন্দ করে তাকে নিয়ামত দিচ্ছেন, এটার প্রতিদান দিচ্ছেন। তো এই যে প্রাণীর প্রতি দয়া করা, এটা আমরা হাদিসে পাক, শুধু এটা নয় এরকম আরো অনেক রয়েছে, এরকম রয়েছে প্রাণীর প্রতি দয়া না করে ভিন্ন কিছু করার কারণে তার জন্য ভিন্ন কিছু হয়েছে।
যে প্রাণীর প্রতি, চতুষ্ক জানোয়ারের প্রতি দয়া করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা পেয়ে জান্নাত চলে যায়। আমি কেমন মানুষ, আজ আমার চারিদিকে কত মানুষ ক্ষুধার্ত আছে, আমি কি ওই মানুষগুলোর প্রতি দয়া করি? ঈদ যখন আসে, খুশির দিন যখন আসে, আমি তো আজকে ঈদের পোশাক ক্রয় করি, আমি তো খুশি উদযাপন করি, আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়েতে আমি অনেক আনন্দ উল্লাসের সাথে উদযাপন করছি, কিন্তু আমার যে প্রতিবেশী যারা রয়েছে, যারা এক বেলা খেতে পারে অপর বেলা খেতে পারে না, আমি কি তার জন্য কোনো খবর রাখছি? বলা হচ্ছিল প্রাণীর বিষয়, এটা অবশ্যই আমি রাখবো। প্রাণীর মাঝে তো অবশ্যই উত্তম হচ্ছে মানুষ, ওই মানুষদের প্রতি খেয়াল রাখা, না শুধু মানুষ বরং প্রতিটি প্রাণীর প্রতি। কিতাবের মাঝে আছে যে একটি মাছির সাথে উত্তম ব্যবহার করার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাকে ক্ষমা করে দিয়েছে। এবং আমরা শুনেছি, ছোট সময় থেকেই ঘরে শুনে আসি যে এক খারাপ মহিলা সে রাস্তা দিয়ে যাচ্ছিল, যখন দেখলো একটা কুকুর পিপাসাক্ত, তখন সে কুয়া থেকে কাপড় ফেলে পানি উঠিয়ে কুকুরকে পান করালো। এই আমলের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খারাপ মহিলার সারা জীবনের গুনাহকে মাফ করে দিয়ে জান্নাতি বানিয়ে দিয়েছে। এই কারণ হচ্ছে কি, ওই সৃষ্টির প্রতি আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দয়া করেছেন। কিন্তু আজ আমরা শুধু নিজেই সবকিছু হয়ে যাচ্ছে, আমরা সৃষ্টির প্রতি দয়া দেখানোর জন্য আমরা আজকে নিজেকে প্রস্তুত করছি না। প্রিস্টাইম ভাইরা, মাদানী চ্যানেল দর্শক বৃন্দ, আসুন না আমরাও চেষ্টা করি সৃষ্টির প্রতি দয়া করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তো এই সৃষ্টির মাঝেই তৈরি করেছেন, তাহলে আমরা কেন সৃষ্টিকে খুশি করে স্রষ্টাকে খুশি করব না? মানে সৃষ্টিকে খুশি করলেই কিন্তু স্রষ্টা খুশি হয়। সৃষ্টি যখন ক্ষুধার্ত, আপনি তাকে খাদ্য দিলেন, এটাই স্রষ্টার পাওয়া, আল্লাহর পাওয়া। যখন আমি দরিদ্রকে দান করব, সেটাই আল্লাহর, আল্লাহ তাআলা তো আমার কাছে এসে অর্থ চাচ্ছে না, খাদ্য চাচ্ছে না, মাযাল্লাহ নাউযুবিল, আল্লাহ তাআলা তো এর থেকে পাক। তো যখন আমি আমার প্রতিবেশীকে, আমার ভাইকে, আমার বন্ধুকে সাহায্য করব, তাকে খাওয়াবো, তাকে পানি পান করাবো, এটাই আল্লাহ তাবারক তাআলার কাছে পৌঁছে যাবে।
তো আইমুত তাআমার মধ্যে সুমার হয়ে যাবে।
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাংলাটা বলে দেন সাথে সাথে।
আপনি যে বলেছিলেন শুরুতে যে ইসলামের নিকট জিজ্ঞাসা করেছেন বিভিন্ন সাহাবা কেরাম, এটাও জিজ্ঞাসা করেছেন যে ইসলামের মধ্যে কোন আমলটি
উত্তম,
বলেছে মানুষকে খানা খাওয়ানো
উত্তম। হুজুরে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞায়িত করেছেন এটা যে উত্তম আমল মানুষের, আমার জন্য উত্তম আমল কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাম দেওয়া এবং খাবার খাওয়ানো।
মানুষ জানতে মানুষকে সাহায্য করে পরস্পর পরস্পরকে, এই জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যাকাতের হুকুম দিয়েছেন, আর একে ইসলামের তৃতীয় স্তম্ভ বানিয়ে দিয়েছেন। নামাজের পর রোজা না বরং যাকাত, তোমরা যাকাত দাও যাতে পরস্পরের হেল্প হয়, সাহায্য হয়। এমন এমন না হোক যে একজন তো ঘরে বসে মানে ভালো ভালো খাদ্য খাচ্ছে, একজন গরিব তার ঘরে দুদিন ধরে খাবার নেই।
দেখুন এই খাবারের বিষয়টা কত, যে আমরা যখন কেউ মারা যায় আমাদের তো চতুর্থ দিনে আমরা খরচ করে থাকি, মানুষ দরিদ্রকে খাওয়াই, উত্তম ভালো জিনিস এটা। কিংবা চল্লিশ দিনের দিন আমাদের খরচ করে খাবার ক্রয় করে, হ্যাঁ এটা একটা উত্তম আমল। তবে এটা যেন না করি, এটা করতে গিয়ে যেন ঋণ না করি। আমাদের সামাজিক ভাবে অনেক জায়গায় একটা প্রচলন এটা রয়েছে যেন সেদিকে আমরা না যাই, বরং উত্তম মাধ্যমে আমরা এই আমলটা করতে পারি। যে কোনো সবার সবে বরাত আসে, সবে মেরাজ, আলহামদুলিল্লাহ আমাদের সামাজিক ভাবে এটা একটা উত্তম আমল প্রচলিত আছে যে সবে বরাতের সময় হালুয়া রুটিকে পাকানো হয়, হালুয়া রুটি পাকিয়ে আশেপাশে বাড়ি যারা আছে সবার মাঝে সেটাকে বন্টন করে, উত্তম আমল খাবার। কারণ হাদিসে পাকের মধ্যে আসছে যে খাবার খাওয়ানো হচ্ছে একটা উত্তম আমল, সেটা যে কোনো পরিস্থিতিতেই হোক, হ্যাঁ হালাল হলেই হবে, হারাম যাতে না, অবৈধ যাতে না হয়। শরিয়াত যাকে হালাল করেছে ওই হালাল খাবার হালাল গন্ধে যদি আমি মানুষ হোক চতুষ্পদ জানোয়ার হোক যাকে আমি খাওয়াই এর মাঝে হচ্ছে সওয়াবের কাজ। এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী উত্তম আমল সমূহের মধ্যে একটি উত্তম আমল হচ্ছে মানুষকে খাবার খাওয়ানো, হোক সেটা চার দিনের খরচ মৃত্যুতে, চল্লিশ দিনের খরচ বাৎসরিক খরচ, হোক সেটা সবে বরাত সবে কাদার সবে মিরাজ কিনা মিলাদ উন নবী।
এখানে এটা দৃষ্টি রাখতে হবে যখনই আমরা কোনো খানা খাওয়াবো যেন যে গরিব, যারা গরিব থাকে এলাকার বলেন এলাকার বাইরে বলেন, এরা যেন প্রাধান্য পায়। অনেক সময় এর বিপরীত হয় যেন এরকম না হয়, যেন গরিবটা যেন প্রাধান্য পায়, এদিকে যেন আমরা দৃষ্টি রাখি।
এই বিষয়টা অত্যন্ত জরুরি ব্যাপার। দেখা যায় আমি আয়োজন করলাম খাবার, চারদিকে খুশবুতে মম করছে, হ্যাঁ আমার ঘরের পাশের ঘরে একজন দরিদ্র মানুষ, ধনী ব্যক্তিরা সবাই আসছে খাবার খেয়ে যাচ্ছে, ওই বেচারা দরিদ্র মানুষ হ্যাঁ হয়তো বা শ্রমিক, নিত্য দিন আনে নিত্য খায়, হয়তো বা একবেলা খায় আর একবেলা খেতে পারে না, ওই বেচারা তার ছেলেমেয়েরা ঘরের মধ্যে বসে আছে, হ্যাঁ কেমন একটা অনুভূতি ব্যাপার না?
এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাদকা করার হুকুম দিয়েছেন। সাদকা তো দুই প্রকার, একটা তো ফরজ সাদকা যেটাকে আমরা যাকাত বলি, একটা নফল সাদকা। নফল সাদকা অনেক প্রকারের হয়, যেমন কিছুক্ষণ আগে পূর্বে বলেছেন আপনি মুচকি হাসি দেওয়া।
জি জি,
এই মুচকি হাসি দেওয়া সুন্নাত,
সুন্নাত।
পথ থেকে রাস্তা থেকে কোনো ইটা সরিয়ে দেওয়া বা এমন কিছু জিনিস সরিয়ে দেওয়া যার কারণে চলাচল সহজ হয়ে যায়,
জি,
কোনো মানুষ যাতে আক্রান্ত না হয় আঘাত না পায়, এটাও একটা সাদকা। তো এই কারণে সাদকারও অনেক ফজিলত রয়েছে, আর ইসলামের মধ্যে সাদকা করার ব্যাপার উৎসাহিত করা হয়েছে যাতে যাতে যদি মুসলমানদের মধ্যে সাদকার রীতিনীতি চালু প্রথা চালু থাকে, এই আমলটাকে যদি মুসলমানরা আঁকড়িয়ে ধরে নেয়, তো জহির ভাই কোনো মুসলমান গরিব থাকবে না, ভুখা থাকবে না।
একটা সময় ছিল মুসলমানদের মাঝে যাকাত নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকতো, বলতো ভাই আমার যাকাতটা নিয়ে আমার উপর থেকে এই বোঝাটা নামিয়ে দাও। আমরা এখন কল্পনা করি এটা কিভাবে সম্ভব, এটা সম্ভব আমাদের এই বাংলাদেশকে নিয়ে যদি শুধু আমরা গবেষণা করি না, অন্য পৃথিবীর কোথাও যাওয়ার প্রয়োজন নেই, অনলি বাংলাদেশে যে 52.5 কোটি রূপার সমপরিমাণ দাম, কম বেশ 42,000 টাকা, আজকে কত পার্সেন্ট লোকের কাছে 42,000 টাকা জমা আছে আর কত পার্সেন্টের উপর নাই, যার উপর আছে সে যদি এই 42,000 টাকা পরিমাণ সম্পদ যার বৎসরিক যেটা শরীয়তের হুকুম এটা যদি সে জাকাত দিয়ে দেয়, তাহলে কিন্তু আমাদের এই সমাজে দরিদ্রতার অবস্থান থাকে না। প্রিয় ইসলামের মাদানী দর্শক, আমরা কেন ইসলামের হুকুমগুলোকে মান্য করছি না? ইসলাম আমাদের কত সুন্দর উত্তম আমল শিখাচ্ছে, মুচকি হাসি দেওয়া শিখাচ্ছে, সালাম দেওয়া শিখাচ্ছে, মানুষকে খাবার খাওয়ানো শিখাচ্ছে, চতুষ্পদ জানোয়ারের প্রতি দয়া করা শিখাচ্ছে, কিন্তু প্রকৃত অর্থে কি আমি মুসলমান হিসেবে এই মুসলমানের উত্তম আমলগুলো আমার মাঝে প্রতিফলন ঘটাচ্ছি, না শুধুমাত্র নাম রয়েছে জহিরুল ইসলাম কিন্তু কাজের মাঝে নেই? আসুন না, আমাদের দেশে সেই ছেলে কবে বড় হবে? কথায় না বড় হয়, কাজে বড় হবে। আসুন না আমরা আমাদের সেই আমরা গৌরবময় জাতি, শ্রেষ্ঠ জাতি বিশ্বের মাঝে, আমি মুসলমান, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছেন, শ্রেষ্ঠ আমলগুলো আমাদেরকে শিখিয়েছেন, শ্রেষ্ঠ আমলগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। এই আমলগুলো এমন আমল যে আমল করলে আমার পরিবার সুন্দর হবে। সালাম,
অবশ্যই
খাবার খাওয়ানো, যখন আমি আমার ভাই বোনের বিবাহ হয়ে যায়, পৃথক পৃথক সংসার হয়ে যায়, আমার ভাইকে দেখে নেই যে ভাই চলেন আজকে আমার সাথে খাওয়ার খাবে, কেমন একটা ভালোবাসার সৃষ্টি হয়।
এরকমই তো মুসলমান, মুসলমান
মুসলমান তো এটাই, এটাই মুসলমান। আজকে আমরা যেটাকে মুসলমানিত্ব হিসেবে প্রকাশ করছি প্রিয় ভাই, আসলে কিন্তু হিংসা করা, মানুষের গীবত করা, পরনিন্দা করা, এটা কখনো মুসলমানের কাজ নয়। মানুষের সম্পদ দেখে আমাদের অভ্যাস আজকে এটা হয়ে গিয়েছে, আমার ভাই আজকে একটা ভালো বিল্ডিং তৈরি করেছে, আমি ভাই তৈরি করে ফেলল, মানে যেখানে আমার তাকে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার এহসান, আল্লাহ তালার দয়া আমার ভাইয়ের প্রতি হয়েছে, আল্লাহ তালা আমার ভাইকে সম্পদ দিয়েছে, মাশাআল্লাহ আরো তোমাকে বাড়িয়ে দে। কারণ একটা কথা আরাফাত ভাই, আমার ভাই বোন প্রতিবেশী, আমার প্রতিবেশী বা আমার জেলার বা আমার দেশের একটা মানুষ যদি যোগ্যতম স্থানে সুপ্রতিষ্ঠিত হয়, পৃথিবীর মাঝে একটা জ্ঞানী গুণী মানুষে পরিণত হয়, তার মাধ্যমে আমি কোনোভাবে না কোনোভাবে উপকৃত হবই, ঠিক না? কিন্তু আজকে আমরা সেই জিনিসগুলোকে ভুলে গিয়েছি। আসুন না প্রিয় ইসলাম ভাইরা, আল্লাহ তাআলা এসব করেন, তোমাদেরকে বাঁচাও নিজেদেরকে এবং তোমার পরিবারকে। আয়াত আল্লাহ তাআলা এসে ফরমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফি সিলমি কাফ, হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো। আমরা কি পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে পেরেছি? আমার নিজের বিবেকের কাছে আমরা প্রশ্ন করি, ইসলামের যে হুকুমগুলো রয়েছে, মুচকি হাসি দিয়ে কথা বলা, আমি কথা বলি সবার সাথে নাকি ধনী আসলে তার সাথে একটু ভালো সুন্দরভাবে কথা বলি, আর দরিদ্র আসলে হে কেন আসছো যাও এখানে বসে থাকো, এরকম আচরণ করি না? সবার সাথে যেন আমরা শুধু একটা সিজনের জন্য যেন উত্তম সিজন চলতেছে তো আমাদের, হ্যাঁ ওই সিজনের জন্য যেন উত্তম আচরণ না করি, সব সময়ের জন্য যেন উত্তম আচরণ করি, সেই বিষয়টাও আমরা যেন খেয়াল রাখি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে উত্তম আমল করার, কাউকে কটাক্ষ না করা, গালি না দেওয়া, মুসলমান হিসেবে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যে বিধানগুলো দিয়েছেন, এই বিধান মোতাবেক আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আরাফাত ভাই, একেবারে শেষ সময় চলে আসছি, আপনার সর্বশেষ মেসেজ একটা।
বাস এটাই বলবো, সাক্কাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম একটা হাদিসে পাক পেশ করব। সাক্কাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম এভাবে ইরশাদ করেন যে ইজমানু লি সিত্তান মিন আনফুসিকুম আজমানু লাকুমুল জান্নাহ, তোমরা আমাকে ছয়টি জিনিসের জামানত দাও,
আচ্ছা
আমি তোমাদেরকে জান্নাতের জামানত দিব।
হায় হায়,
সেটা কি? এক নাম্বার, উযদুকু ইযা হাদাসতুম, যখন তোমরা কথা বলো সত্য বলো, সত্য কথার জামানত। দ্বিতীয় নম্বর, ও আউফু ইযা ওয়াদতুম, যখন তোমরা ওয়াদা করো তখন তা পূর্ণ করো। ও আদু ইযা তুমিনতুম, যখন তোমাদেরকে আমানতের দায়িত্ব দেওয়া হয় তাহলে তোমরা সেটা পূরণ করে দাও। ওয়াহফাযু ফুরুজাকুম, তোমরা আপন লজ্জাস্থানের হেফাজত করো। ওয়াগুদ্দু আবসারাকুম, তোমরা আপন দৃষ্টিকে অবনত করে রাখো। ওয়াকুফু আইডিয়াকুম, তোমরা তোমাদের হাতকে গুনাহের কাছ থেকে বিরত রাখো।
আমিন। জি, আপনার সর্বশেষ মাদানি।
আমি একটা হাদিস মুবারাকা মাননে চ্যানেলের দর্শকবৃন্দদের বলবো,
একেবারে কম সময়।
জি, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সাদাকাতু তুতফিল খতিয়াতা ওয়া তাকা মাইতাতাসু। যেহেতু আমাদের শেষ আলোচনা সাদকা সম্পর্কে হয়েছে, মুসলমানদের খিদমত করা সম্পর্কে, তো এটাও তো একটা সাদকা, তো এই সম্পর্কে আমি হাদিসটা বলছি। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে সাদকা গুনাহ সমূহকে মিটিয়ে দেয় এবং মন্দ মৃত্যু থেকে বাঁচায়।
সুবহানাল্লাহ। আমরা শুনছিলাম আজকের উত্তম আমল সম্পর্কে, আজকে পর্যন্তই
আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, উত্তম আমল নিয়ে যেন আমরা বেশি থাকতে পারি এবং উত্তম আমল করতে করতে পৃথিবী থেকে বিদায় নিতে পারি। দাওয়াত মেহের মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ
সালাত ওয়া সালাম।
ইসলামে